This track was downloaded from FusionBD.com.
যাহা বলিব সত্য বলিব, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতে যাহা বলিব সত্য বলিবতে। রাত 11:20 হচ্ছে সময়। এই মুহূর্তে আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। রয়েছে আমার টিম মেম্বাররা আরজি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। আর আজকে যাহা বলিব সত্য বলিবর আসনে বসে রয়েছে একজন বন্ধু, যে তার নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো আপনাদের সামনে স্বীকার করতে যাচ্ছে। কি তার জীবনের অপ্রিয় সত্য এবং সেই অপ্রিয় সত্যের পেছনের ব্যাকগ্রাউন্ড এবং তার পরিণতি, সবকিছু উঠে আসবে আজকে যাহা বলিব সত্য বলিবতে। তবে সবার আগে চলুন তার সম্পর্কে আমরা জেনে নিই আরজি সুমনের কাছ থেকে।
যাহা বলিব সত্য বলিব।
ধন্যবাদ কিবরিয়া। আজ সত্যের মঞ্চে বসে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করবেন শুভ। বয়স খুব বেশি না হলেও আত্মবিশ্বাসে পরিপূর্ণ একজন মানুষ। নিজেকে কঠোরভাবে উপস্থাপন করতে ভালোবাসেন, যদিও সে সম্পূর্ণ নরম মনের মানুষ। বাবা মাকে খুবই ভালোবাসেন এবং পরিবারের সবার মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। শুভ দুর্দান্ত সাহসী ও স্বাধীন চেতা ছেলে। সম্ভবত সেজন্যই বন্ধুদের মাঝেও বেশ জনপ্রিয়। সে দান করতে ভালোবাসে, নিজের গ্রামের দরিদ্র ছেলে মেয়েদের লেখাপড়ার ক্ষেত্রেও সহায়তা করে সে। শুভর জীবনের বাকি ইতিহাস জানতে ফিরে যাচ্ছি কিবরিয়ার কাছে।
যাহা বলিব সত্য বলিব।
অনেক অনেক ধন্যবাদ সুমন আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য যে আজকে আমাদের সঙ্গে যে বন্ধুটি রয়েছে সে হচ্ছে শুভ। এবং শুভর জীবনের অপ্রিয় সত্যগুলো আমরা এখানে একের পর এক উপস্থাপন করব। শুভর জীবনের অপ্রিয় সত্যে যাবার আগে যে বিষয়টাতে আপনাকে নোটিস করতে চাই সেটা হলো যে যা বলিব সত্য বলিবতে আপনিও আসতে পারেন আপনার জীবনের ভুল কিংবা অপরাধ বা অপ্রিয় সত্যগুলো নিয়ে। এই অর্থে যে আপনার মতো ভুল কিংবা অপরাধ সমাজের আর কেউ না করুক। আমরা বিশ্বাস করি একজন মানুষ আপনা আপনি অপরাধী হন না। একজন মানুষ অপরাধী হয়ে ওঠার পেছনে শক্তিশালী একটি ব্যাকগ্রাউন্ড থাকে। তার পরবর্তী পর্যায়ে আমরা দেখানোর চেষ্টা করি অপরাধ এবং অপরাধীর ধরন বা রকম এবং অপরাধ কিভাবে সংঘটিত হয়েছে সেগুলো, এবং শেষ পর্যায়ে সেই অপরাধের পরিণতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এই তিনটি পর্বই মূলত একটি জায়গা ফোকাস করে, সেটা হচ্ছে তার মতো করে আপনি যেন কখনো ভুল না করেন, অপরাধ না করেন, কিংবা তার মতো ব্যাকগ্রাউন্ডে যদি আপনি থেকে থাকেন তাহলে সেই ব্যাকগ্রাউন্ড থেকে বের হয়ে আসুন, কিংবা তার মতো অপরাধের মধ্যে যদি আপনি থেকে থাকেন সেই পরিণতিতে যাবার আগে আপনি বের হয়ে আসুন। কারণ আমরা দেখিয়েছি আজকে যাহা বলিব সত্য বলিব প্রায় 60-এর মতো পর্বের কাছাকাছি চলে গিয়েছে। প্রত্যেকটি পর্বে আমরা যে অপরাধ কিংবা অপরাধীকে এখানে উপস্থাপন করেছি, প্রত্যেকটি অপরাধের যে প্রাশ্চিত্য বা যে পরিণতি সেটা যে কত ভয়াবহ হতে পারে তা আপনি যাহা বলিব সত্য বলিব শুনলেই বাস্তব উদাহরণ পেতে পারেন। প্রিয় শ্রোতা, বরাবরের মতোই আজকের অনুষ্ঠানে আমাদের সাথে এক্সপার্ট প্যানেল থেকে যোগ দিচ্ছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যার সঙ্গে প্রথমে আমি একটু ফোনে কথা বলে নিতে চাই। ডক্টর তাজুল ইসলাম, আমাকে কি শুনতে পাচ্ছেন? অনেক অনেক ধন্যবাদ তাজুল ইসলাম। আমরা আশা করছি যে পুরো অনুষ্ঠানটি আপনি মনোযোগ দিয়ে শুনে আপনার মূল্যবান মতামত বরাবরের মতোই প্রদান করবেন। জি অনেক ধন্যবাদ আপনাকে। ওকে, এবং যাহা বলিব সত্য বলিব তো বরাবরের মতোই থাকবে এস এম এস পোল আমরা আহ্বান করব। তবে তার আগে আমার সঙ্গে যে বন্ধুটি রয়েছে শুভকে আমি যে প্রশ্নটি করতে চাই যে কোনো না কোনো বিবেকবোধের তাড়নায় আজকে আপনি লাখো মানুষের সামনে কনফেস করতে যাচ্ছেন, কে আপনার বিবেকটিকে জাগিয়েছে?
হচ্ছে আমার মা এবং ভাই বাবা।
মা ভাই এবং বাবা, পরিবারে কি তিনজন সদস্যই রয়েছে নাকি আরো আছে?
না, আমার আর পরিবারে কোনো লোকজন নেই।
ভাই, মা আর বাবা আপনাকে আজকে বিবেক বোধের জায়গাটিকে অনেকখানি শানিত করেছে এবং আপনাকে সৎ পথে ফিরিয়ে আনার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে। স্যালুট জানাই তাদেরকে অনুষ্ঠান থেকে, সবচেয়ে কাছের মানুষ, এবং এই মানুষদেরই আসলে চেষ্টা করা উচিত ঘরের মানুষটি যখন কোনো বিপদে পড়েন তাকে সেখান থেকে বের করে নিয়ে আসতে। প্রিয় শ্রোতা, শুভ জীবনের অপ্রিয় সত্যের মূল পর্বে আমরা প্রবেশ করছি। শুভ, আপনি কোথা থেকে শুরু করতে চান?
আমি আমার ছোটবেলা থেকে শুরু করছি।
জি প্লিজ।
আমার নাম তো আপনি বললেন, শুভ কর্মকার। আমার বাসা হচ্ছে গাজীপুরের কালিয়াকুড়ে।
ওকে।
আমি ডিগ্রিতে যে কোনো একটা ইয়ারে আছি। আমার ছোটবেলাটা খুব খারাপ না, ভালো, অনেক সুন্দর একটা মুহূর্ত আমার জীবনে কাটাইছি। আমি প্রত্যন্ত এলাকা থেকে আসছি, আমার বয়সটাও তেমন ভালো না, কথার বাচন ভঙ্গিও ভালো না, তো এটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন। আর আমার কণ্ঠ যাদের কানে পৌঁছচ্ছে অবশ্যই তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমাকে প্লিজ করোনা বা দয়া করবেন না।
ওকে।
আর কোনো জায়গা থেকে ছাড় দিবেন না, আমার এগেনস্টে যদি কোনো কথা থাকে অবশ্যই আপনারা বলবেন।
ওকে।
আমার মানে খুব যে মেমোরি শার্প তা না, একটু মাথা মোটাই বলা যায়। বড় ভাই আমার থেকে 5 বছরের বড়, ভাই যখন বললো যে আমি আর পড়বো না, তখন বাবা বললো যে আমার যদি রক্ত বিক্রি করে তোদেরকে পড়াইতে হয় আমি পড়াবো। আমার বাবা মানে আমি গর্বিত যে আমি ওনার সন্তান, কারণ আমার প্রত্যেকটা বড় হওয়ার পিছনে স্টেপ যা আছে আমার বাবা মা পরিবারের সবাই আমাকে খুব সাপোর্ট দেয়।
ওকে।
আমার যদি ক্ষমতা থাকতো স্বর্ণদের প্লেট বানায় ওনাদেরকে ভাত খাওয়াইতাম। পঞ্চম শ্রেণীতে তখন একদিন বড় ভাই আমাকে 5টা টাকা দিছিল, এই 5টা টাকা মা আবার ভাইকে দিছিল। তো ভাই ওইটা দুপুরে না খেয়ে আমারে দিছিল যে এটা তুই দুপুরে খাবি। তো 5টা টাকা দিয়ে আমি মার্বেল কিনছি খাইছি। তো আমার খুব বকাঝকা দিছে, মা বলছে যে দেখ এই 5টা টাকা আমি তোর দাদারে দিছি আর তোর দাদা তোরে ভালোবাসে বলে তোরে দিছে, এখন তুই এটা না খেয়ে তুই মার্বেল কিনলি, তাহলে এটা কতটুকু খারাপ দেখাইলো না? জীবনে বাঁচতে গেলে টাকার প্রয়োজন আছে। আমি যে খুব অসচ্ছল ফ্যামিলির ছেলে তা না, কিন্তু অভাব আমি পছন্দ করি না। আমাকে যে বকা দিল আমার মা যে তোরে ভালোবাসে তোর ভাই তোরে 5 টাকা দিল, আমি যে টাকাটা দিলাম 2 দিন পরে আরো 50 টাকা দিব, তোর অপরাধটা বেড়ে যাবো, তুই আরো বেশি খারাপ কাজ করবি। তো আমার বাবা ওই 5টা টাকার কথা শুনে আমারে মারতেছিল আমি মার্বেল কিনছি কেন। তো আমি কোনো জবাব দিতে পারি নাই যে আমার ভালো লাগছে। এইভাবে আস্তে আস্তে মার্বেল খেলতে খেলতে একটা পোলার সাথে মানে ছোট পোলাবান্ত ছিলাম ওই সময়, একটা ঝগড়া লেগে যায় আর ঝগড়াটা বড় পর্যায়ে মানে বড়দের সাথে হয়ে যায়। এইভাবে আস্তে আস্তে অপরাধটা যেন বড় না হয়ে আসে।
মানে আপনি বলতে চাচ্ছেন যে এই যে ছোট যে অপরাধটা 5 টাকার মার্বেল, সেই 5 টাকার মার্বেল থেকে একটা ছোটখাটো অপরাধের জন্ম হলো এবং তারপর ধীরে 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 সেটা এত বড় পর্যায়ে চলে গেছে আর কি, সেটা অসহনীয় পর্যায়ে চলে গিয়েছে। অসহনীয়তার মাত্রাটা আসলে কতটা বড় প্রিয় শ্রোতা, সেটা একটা এক্সাম্পল রাখার চেষ্টা করেছে যে ও হয়তো কয়েক বছর আগের একটা ঘটনা দিয়ে উদাহরণ দিয়েছে সেই শৈশব থেকে টেনে।
এরপর আমি 5ম শ্রেণী শেষ করি, 6ষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হতে পারি না, এর জন্য আরেকবার আমার স্কুলের স্যার আমাকে রেখে দেয়। পরের বছর যে আমি 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হই, তারপর আমি ওই জায়গা থেকে ট্রান্সফার নিয়ে এই জায়গাতে চলে আসি আমার গ্রামে আমার বাড়ির পাশে স্কুলে। তো 9ম শ্রেণীতে যখন উঠবো তখন একটা গ্রুপ নিয়ে একটা বিষয় থাকে যে সায়েন্স আর্টস কমার্স, তো ওই সময় খুব একটা বুঝতাম না, ভালো লাগতো সায়েন্স বাট সাহস নাই বাবা মার টাকাও নেই। পরে যাই হোক সবার সাথে বুঝে কমার্সে পড়লাম।
আপনার বাবা কি পেশায় ছিলেন?
আমার বাবা পেশায় হচ্ছে স্বর্ণকার।
স্বর্ণকার ছিলেন। আপনি তো বলছিলেন যে আপনার ফ্যামিলি তো মানে খুব বেশি অসচ্ছল না, তো সায়েন্স পড়ানোর জন্য অর্থ নেই ঠিক বুঝতে পারলাম না, মানে
ওই সময় আমাদের যে জুয়েলারিটা ছিল ওটাতে মানে বিজনেসটা তেমন ভালো ছিল না।
ভালো ছিল না। তারপরে
এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমার রেজাল্টটা A- আসে, তো আমাকে কোনো মতেই বাসা থেকে কলেজে ভর্তি করবে না। যাই হোক বাসাতে কোনোভাবে কনভিন্স করে আমি কলেজে যাই। কলেজের নামটা আমি মানে চিৎকার করে বলতে ইচ্ছে করতেছে যে কলেজের নামটা রাজাবাড়ি কলেজ, এত ভালো একটা কলেজ, মানে ওই জায়গাতে দেখা যায় যে টিভি নেওয়ারেও ছেলে মেয়েদেরকে বাহিরে যাইতে মানে অনুমতি ছাড়া যাইতে দেওয়া যাবে, মানে এত ডিসিপ্লিন আর কি। ওই জায়গাতে ফার্স্ট ইয়ার ভালোভাবে পড়ি, তারপর সেকেন্ড ইয়ারে উঠলাম আমি।
ওকে,
দ্বিতীয় বর্ষে ওঠার পরে একটা ফ্রেন্ড আছে, সে বর্তমানে ঢাকাতে আছে, আমার এলাকার একটা বড় ভাই, আমরা তিনজনে একসাথে ঘুরি। তো একদিন বসে আছি, মানে বর্ষাকাল, প্রচন্ড বাতাস, অনেক ভালো লাগতেছে, বড় ভাইয়ের ফোনে একটা ফোন আসছে, উনি কথা বলতেছে লাউডলি, আর ফোনটাও লাউড স্পিকার অন করা, এত সুন্দর একটা ভয়েস একটা মেয়ের। তো আমার মধ্যে মেইনলি একটা বিষয় আসলো যে বড় ভাই কথা বলে, তখন মানে আমি যে কোনো মেয়ের সাথে কথা বলি বা বলবো এরকম মন মানসিকতা আমার ছিল না। পরে বড় ভাই যে বললাম, মানে লজ্জা সরম রেখেই বললাম যে ভাই আপনি তো কথা বলেন মনে হয় অনেক মেয়ের সাথে, তাহলে আমরা কিভাবে মানে চড়ে পড়ে থাকবো নাকি, আমরা কারোর সাথে কথা বলতে পারি না, কথা বলবো না? তখন বলে যে হ্যাঁ তাহলে একটা নাম্বার নাও। ট্রেন লাইনে গেলাম ওই সময় উঠে,
ওকে,
ফোনে ফ্ল্যাগজি করলাম, পরে ফোন দিলাম, ফোন দিয়ে আমার শুভ নামটা হাইড করলাম, যতটুকু মানে হাই প্রোফাইলের একটা মানুষ নিজেকে বলা যায়, হাই কোয়ালিটি, ওরকম একটা কিছু আইডেন্টি আমি তার কাছে বললাম।
আচ্ছা,
মিথ্যা বলা যেটা বলে, তো নিজের কাছে খারাপ লাগতেছিল যে একটা প্রেম করার জন্য মিথ্যা বললাম, তো যদি ভাত খাওয়ার জন্য মিথ্যা বলা হয় তো তাহলে ঠিক আছিল। তো বেশ ভালো, মেয়েটা আমার পরিচয়টা শুনে খুব খুশি। আমি বললাম যে আচ্ছা আপনার নামটা কি? তো উনি বললো যে নাম দিয়ে কাজ কি, কাজের আবার ধরন কি, উনি নাম বলবেন, আমি জিজ্ঞেস করছি, আর সমস্যা থাকলে বলবেন যে নাম আমি বলতে পারবো না। তো উনি বলে যে আমার নাম হচ্ছে তাসলিমা। তো যতটুকু সব ছেলেরা করে যে প্রশংসা করা, অনেক সুন্দর একটা নাম। বললাম যে আপনার বাসাটা কোথায়? পরে বলল যে এটা হচ্ছে নবীনগর রুটে,
জি
ওই জায়গাতে কোন একটা এলাকায় ও থাকে। আমি যতটুকু বুঝতে পারলাম যে মেয়েটা মিডিয়া জগতে কাজ করলে সবচেয়ে ভালো হয়, কারণ ভয়েসটা অনেক মিষ্টি, মানে ইমপ্রেস হয়ে গেছি এমনি, কণ্ঠস্বর নেই, কারণ এর আগে ওইভাবে কখনো কথা বলা হয়নি। একদিন দুদিন কথা বলার পরে এখন চেহারা নিয়ে প্রশ্ন আসছে, আচ্ছা চেহারাটা কিরকম,
এটা কি আপনি করছেন না সে করছে?
মানে আমি বললাম যে আচ্ছা আপনার ভয়েসটা এত সুন্দর, আপনি দেখতে মনে হয় যে ফুল বড়ি না জল বড়ি, কি বলুন। পরে যাই হোক এক পর্যায়ে বলল যে আমি দেখতে আসলে কিরকম আমি নিজেও জানি না। পরে আমাকে রিপিট প্রশ্ন উঠছে যে আপনি দেখতে কিরকম, তা আমি বললাম যে আমি দেখতে কালো, আমার মনটাও কালো, পায়ে জুতা পরি তাও কালো, হাতে একটা ফোন তাও কালো,
মাথার চুল তাও কালো,
মাথার চুল তাও কালো। সবকিছু বলার পরে এইভাবে দুই মাসের মতো কথা বললাম টানা। তো অ্যাকচুয়ালি আমার নিজের চাইতে মনে হয়েছে যে তখন আমি ওকে বেশি ভালোবাসি, আমার বাবা মাকে আমি ভুলে গেছি, এত নির্বোধ আমি।
দ্যাট ইজ ইওর ফার্স্ট লাভ, রাইট?
লাভ বলতে আমার প্রথম ভালোবাসা এটা।
ওকে,
তারপরে ভয়েসটা এত ভালো, মানে আমার শুধু শুনতে ইচ্ছা করে, মানে প্রাইভেট পড়ি না, বাট আমার বাবা যদি এখনো এই কথা শুনে আমার মাথায় নিশ্চিত বাড়ি দিব যে চার পাঁচ দিন পরে পরে আমি 500 টাকা নিছি। আর দেখা যায় ওই দিক দিয়ে মানে আমি যখন রুমে কথা বলি তখন আমার বাবা অনেক মজার লোক, দেখা যায় আরিফেত অনেক সময় শুনে, আবার দিনের বেলা ওইটা নিয়ে আমাকে মজা করে, কিন্তু তখন বাবার বিশ্বাস ছিল যে আমার ছেলে তো এরকম কিছু করবে না,
একদম ফ্রেন্ডলি থেকে অনেক বেশি ফ্রেন্ডলি ছিল আপনার প্রতি।
হ্যাঁ,
এখন পর্যন্ত আপনার জীবনে আমরা কোনো অপরাধ খুঁজে পাইনি, ভুল খুঁজে পাইনি, সেটা প্রত্যেকটা ছেলের জীবনে আসে। ইনফ্যাক্ট একটা আননোন মেয়ের ভোকাল এবং সেটা যদি প্রথম জীবনে কোন একটা মেয়ের কাছে সংস্পর্শে আসা হয় সেটা যে খুব ভালো লাগবে এটাই স্বাভাবিক, আপনার জীবনে সেটাই হচ্ছিল। তারপর
তারপরে একদিন দেখা করার ডেট ফিক্সড করলাম আমাদের কালে করেই, একটা ক্লিনিক আছে, আমি আসতে বললাম, তো আমি একা গেলাম, তো মেয়েটা দেখতে অসম্ভব সুন্দরী সত্যি কথা।
কিভাবে মিট করলেন?
আমাকে বলছে যে আমি আসতেছি, তো আমি গেছি ভাড়া টাড়া দিয়ে গেছি, যাওয়ার পরে দেখি যে গাড়ির থেকে নাই আমার ফোন দিছে, তো ফোন দিছে মানে ওই মেয়েটা। তো পরে আমি বললাম যে চলো নিচে হোটেল আছে কিছু খাওয়া দাওয়া করি, কিন্তু পকেটের অবস্থা হয় যে ভালো না, ওটা তো মনে মনে রাখছি, যে হোটেলে গেছি ওটা পরিচিত হোটেল। খাওয়ানোর পরে আমি বললাম যে হয়তো বা আমাকে ভালো লাগে নাই, বাট আমার কথা তোমার কতটুকু ভালো লাগছে সেটাও আমি জানি না, তুমি যে আমার সাথে দেখা করতে আসছো এটা আমার জন্য অনেক কিছু, মেয়ে তো মায়ের জাত, আমি এদেরকে শ্রদ্ধা করি, মানে আমিও একজন মায়ের ঘরে একটা মেয়ের ঘরে জন্ম নিয়েছি। তো এইভাবে দেখা করার পরে ও আমার বললো যে না মানুষ তো মানুষই, সে সুন্দর আর অসুন্দর।
মেয়েটা কি আপনার সমবয়সী ছিল বা আপনার জুনিয়র ছিল?
ও সঠিক আমাকে বলে নাই, ও বলছে যে ও ইন্টারমিডিয়েটে পড়ে, উনি আর প্রশ্ন করলে কথা ঘুরিয়ে নেই।
এটা সম্পর্কে সেই সময় পর্যন্ত কতটুকু জানতেন?
ওই সময় জানতাম যে ও ইন্টারমিডিয়েট মানে ফার্স্ট ইয়ার, এটা মানে আমি আন্দাজ করছি, ওর কলেজে গেছি, যাওয়ার পর আমি দেখছি যে হ্যাঁ ফার্স্ট ইয়ার ওরে চিনে।
ওকে, আপনি ওই বড় ভাইয়ের কাছ থেকে নাম্বারটা পেলেন, বড় ভাই মেয়েটা সম্পর্কে কতটুকু জানতো?
বড় ভাইটা মেয়েটার সাথে কথা বলতো, ওই মেয়েটার ব্যাকগ্রাউন্ডটা ছিল হচ্ছে ওর বাবা থাকতো জর্ডান, ওর মা ঢাকাতেই কোনো একটা মানে হসপিটালে নার্সের কাজ করতো, অনেক ধনী একটা বিষয়।
এগুলো কি আপনি বড় ভাইয়ের কাছ থেকে জেনেছেন নাকি পরবর্তী মেয়ের কাছ থেকে জেনেছেন?
না, আমি মেয়ের কাছ থেকে জানছি, কিন্তু বড় ভাই নাম্বারটা দেওয়ার সময় একটা কথা বলছে যে যদি রাইখা খাইতে পারো তাহলে চলতে পারবা।
ওকে,
কিন্তু কথার মানে ঘোড়ার ডিম কিছুই বুঝি নাই, কিন্তু কথাটা এখন বুঝতে পারছি যে আসলে কি মিন করে কথাটা বলছে। তারপরে 5-6 মাস হয়ে গেছে, এটা 2012 সালেরই ঘটনা। অনেক ভালো সম্পর্ক নিজেদের মধ্যে দুইজন, খুব ভালোভাবে দিন কাটাচ্ছি, ফোনে কথা চলছে, মাঝে মধ্যে দেখা যায় যে সপ্তাহে একদিন বা মাসে একদিন দেখা হচ্ছে, নিজেদের মতো করে নিজের অনেক ভালো আছি।
ওকে,
এর মাঝখানে একদিন আগে রাতে কথা হলো, কথার মাঝে বুঝতে পারলাম যে হয়তোবা একটা কিছু হতে যাচ্ছে দুজনের মধ্যে বা হবে, কারণ আমার মনে হচ্ছে ওর কথা প্রকাশ পাচ্ছে যে ও কিছু একটা চায়। তো আগে রাতে কথা বলে সুন্দর করে আমরা একটা পার্ক আছে, তো ওই পার্কে দেখা যায় যে টাকা দিলে একটা রুম পাওয়া যায়। তো ওই জায়গাতে গেলাম, তো আমার তো আর আগের কোনো এক্সপিরিয়েন্স নাই যে আমি এর আগে মেয়েদের সাথে এইভাবে ঘুরছি বা কথা বলছি, এইভাবে না। তো খানিকটা লজ্জায় লাগলো একদম, মানে যাই হোক নিজেদের মধ্যে একটা ফিজিক্যাল রিলেশন তৈরি হলো। ওকে গাড়িতে উঠাই দিলাম, ও চলে গেল, ভাড়াটা আমি দিয়ে দিলাম, তারপর আমি গাড়ি চড়ে বাসায় চলে আসলাম। আমি মানে ও যা বলতো একদম তাই শুনতাম। যাই হোক, এক পর্যায়ে মানে আমার ইন্টারমিডিয়েটের টেস্ট পরীক্ষা এবং ওর সাথে আমার একটা সমস্যা, সেটা হচ্ছে আমার ইন্টারমিডিয়েটের টেস্ট পরীক্ষা আমি অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার পরীক্ষাটা দেই না। আমার কলেজে আমার এটা নিয়ে সমস্যা হয়, আমাকে পরীক্ষা দিতে দেবে না, আটকে দিছে। তো কলেজের ভিপির সাথে খুব কথাবার্তা, তো আমি বেশ কয়েকদিন ঘুরলাম কলেজে, যাই বসে থাকি, প্রিন্সিপাল স্যার ওয়েটিং এ রাখে। তো কিছু একটা বলে যে তোমরা কালকে এসো, আমরা বেশ কয়েকজন এভাবে যাই, তো এভাবে আমাদের শুধু বসে রাখে। এরপরে মানে 2-3 দিন ঘোরার পরে আর ভালো লাগে না, তো বিপিরে যা বললাম যে যদি পরীক্ষা দিতে দেন তাহলে দেন, টাকা পয়সা যা লাগে নেন, কিন্তু ঘোরায়েন না, এখন আর সহ্য হয় না, খুব রাগ করে কথাটা বলছিলাম আমি, তো এখনো খারাপ লাগে কথাটা। উনি অনেক মাইন্ডে নিয়েছিল, পরে আমার নামটা হ্যাঙ্গিং করে দেয়। আমার সাথে যারা গেছিল 4-5 জন ছেলে আর 2-3টা মেয়ে ছিল আর কি, ওরা সবাই মানে পরীক্ষা দিতে পারবে। এর মাঝখানে দেখা যায় যে আমি কলেজে মানে দ্বিতীয় বর্ষ শুরু থেকে একদম শেষ পর্যন্ত, ইন্টারমিডিয়েট কমপ্লিট করা পর্যন্ত কলেজে যাওয়ার সময় আলাদা করে একটা ড্রেস নিয়ে যেতাম, কারণ কোন সময় ফোন দেয় বলা যায় না, ভালোবাসি ওকে, ফোন দিলেই কলেজ ড্রেসে তো আর পার্কে ঢুকতে দেবে না,
মানে ড্রেসটা চেঞ্জ করে সঙ্গে সঙ্গে ঘরে চলে যাবে।
সমস্যাটা এরকম, আমার কিছু লিকুইড ক্যাশ দরকার টেস্ট পরীক্ষার সময়, 2012 সালের ঘটনা। তো ওকে বললাম যে আমার কিছু লিকুইড ক্যাশ দরকার। ওর বাবা ওর একটা ছয়ের একটা চেন দিছিল, ওই চেনটা আমাকে দিল যে শুভ আমার কাছে তো হ্যান্ড ক্যাশ কোনো টাকা নাই, তো তুমি এটা বন্ধক রেখে টাকা নাও। প্রথম দিন এই কথা বললো, দ্বিতীয় দিন সকালের দিকে যে আমি চেনটা আনলাম, তো আনার পরে আমার কালিয়াপুরেই যে কোনো দোকানেই হোক এই যুগে কেউ বন্ধক নেয় না। তারপরে আমার বাবা একজন মানে স্বর্ণকার, স্বর্ণের বিষয়টা আমার একটু ভালো বোঝারই কথা, ওরে বললাম যে বিক্রি করলে হয়তো বা ঠকবো না, তুমি বাসায় চলে যাও, বাসায় চলে যাই। পরের দিন মানে ওই দিনে নিয়ে এসে আমি ওটা বিক্রি করে দেই 17,500 টাকা।
এই
টাকাটা দিয়ে মানে মূলত আমার অধপতন যে জায়গা থেকে শুরু হয়, আমি একটু আসছি জায়গাতে যে আমার যে কোনো একটা ফ্রেন্ড, আমি নামটা বলছি না, আমাকে বললো যে নিঃস্বার্থ ভালোবাসা তুই কি বাংলা ছবি করতে চাস? আমি বললাম যে এটা কি ধরনের কথা বললি, যা বলবি ক্লিয়ার কাট বল। আরে বললো যে মেয়েটার সাথে কথা বলতেছ 7-8 মাস হয়ে গেছে, এর মধ্যে যাই করছস করছস, এখন থাই মাজা না হয় কিছু খেয়ে নি, মেয়ের কাছ থেকে কিছু টাকা পয়সা আন, শুধু তো তুই ফোন দেস, ও তো মানে যখন পারে তখন দেয়। বললাম যে দেখ আমি তো টাকার জন্য ভালোটা বাসতেছি না, আমার প্ল্যান যে আমি যেটা বলছি যে আমি একটা হাই প্রোফাইলের লোক, আমার তো ওইভাবেই নিজেকে প্রেজেন্ট করতে হবে, তো আমি যদি ওর কাছে ছোট হয়ে যাই তাহলে সমস্যা না। তো যাই হোক ওর সাথে আমি কথাই পারি না, পরে আমি মেয়েটার ওই কথাটা শুনে যে বললাম যে আমার কিছু লিকুইড ক্যাশ আছে।
তার মানে আলটিমেটলি আপনি ওই ফ্রেন্ডদের প্ররোচনায় আপনি মেয়েটার কাছ থেকে টাকাটা বের করে নিয়ে আসার চিন্তা ভাবনা করছেন, যাকে আপনি অগাধ ভালোবাসেন, রাইট? প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গেছে। আমরা সবসময় বলি যে কোনো অপরাধ কিংবা ভুলের পেছনে একটা শক্তিশালী ব্যাকগ্রাউন্ড থাকে। একজন মানুষ জন্ম নিয়ে আপনাআপনি অপরাধী হয় না, তার পেছনে তার পরিবেশ, তার পরিজন এবং একই সাথে তাকে মোটিভেট করার মতো সবচেয়ে কাছের মানুষগুলো অনেকখানি দায়ী হয়ে থাকে। আমরা ফিরে আসতে চাই আবারও শুভ জীবনের অপ্রিয় সত্যে, এবং সেই অপ্রিয় সত্য শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটাই হচ্ছে দেখার বিষয়। মাত্র 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, 3 মিনিট পরে আবারও ফিরে আসবো, যাহা বলিব সত্য বলিবতে। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব
সত্য বলিব।
প্রিয় শ্রোতা, 3 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন বাংলাদেশের রেডিওর ইতিহাসের সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো যাহা বলিব সত্য বলিব। আমি আরজি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে। আমার সঙ্গে রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিব আসনের শুভ। শুভর কাছে ফিরে যেতে চাই। শুভ, যেখানটাতে আমরা ছিলাম, আপনি বলছিলেন যে আপনার ওই ফ্রেন্ডের দ্বারা আপনি প্ররোচিত হয়ে তাসলিমার কাছ থেকে গোল্ডের চেনটা নিয়ে আসলেন এবং সেটা বিক্রি করে দিলেন 17,000 টাকায়।
তো টাকাটা নিয়ে আমি কি করবো আমি নিজেও জানি না। ও আমাকে প্রশ্ন করলো যে তুমি টাকাটা দিয়ে সত্যি কথা বলো যে কি করবা। তা আমি ওকে কোনো জবাব দিতে পারি নাই, আমি কথাটা এড়িয়ে যাই। বাট টাকাটা আমার পকেটেই থাকে, আমি যেদিন বিক্রি করে নিয়ে আসি ওই দিন আমার পকেটেই থাকে। তো আমার ফোনটা বন্ধ, ফোনটা আমি খুলি না, একটা কারণে যে যা হয়েছে হয়েছে, রিলেশন ব্রেকআপ
ওই মুহূর্তে।
হ্যাঁ, ওই সময় আমার ফ্রেন্ড আমাকে মানে রাস্তায় দেখতে পায়, ও বাজারের দিকে আসতে থাকে, আমি গাড়ি থেকে নেমে বাসার দিকে যাচ্ছি। তো ফ্রেন্ড বলে যে তাহলে কি অবস্থা, কি করলি, আমার সব কথা শেয়ার করতো আমার সাথে। দুজনে হাঁটতেছি আর বলতেছি যে দোস্ত আজকে তো এইভাবে আমি জিনিসটা আই না, আমি বিক্রি করে এত টাকা আমার দেখ পকেটে। পরে বলে যে তাহলে এই ফোন কতদিন চালাবি, তাহলে একটা দামি চেয়ার ফোন চল এখনই যাবো। কালের কুড়ে কোনো ফোন পছন্দ হইলো না ওই দিন, ওই দিন চলে গেল। রাত্রে ফোনটা খুললাম কোনোভাবে, বললো যে ফোনটা বন্ধ রাখছিলা কেন। আমি এর মাঝখানে কালিয়াকুট যাওয়ার পথে গাড়িতে আমি আমার বন্ধুকে বললাম যে আমি তো রিলেশনটা ব্রেকআপ করে দিতে যাচ্ছি, তুই কি করস। এটা তো সবচেয়ে উত্তম প্রস্তাব, মেয়েদের সাথে তো লেনদেন থাকা উচিত না। বললাম যে দেখ, তুই যে কাজটা করতে বলছিলি ফিনান্সিয়াল একটা ব্যাপার সকল, লেনদেনের ব্যাপার সকল, তো সেটা কিন্তু আমি করছি। তো এখন রিলেশন ব্রেকআপ আমার মনে হচ্ছে করে দেওয়াটা ভালো হবে না, কিন্তু আবার খারাপটা বেশি যাচ্ছে যে রিলেশনটা ব্রেকআপ করে দিই যা হয়েছে।
আমি একটু আপনাকে থামাচ্ছি। একটা হচ্ছে যে যখন একটা মানুষ প্রেমে পড়ে যায় তখন তার সামনে, আপনি নিজেই বলছিলেন যে তাসলিমাকে ছাড়া আমার পুরো দুনিয়াটা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে অন্ধ, সেই সময় তাসলিমাকে ছাড়া আমি কিছু বুঝি না। আবার সেই মুহূর্তে তাসলিমার সাথে আপনার ঝামেলা তৈরি করার জন্য বা তাসলিমার সাথে আপনার ব্রেকআপ করার জন্য, তাসলিমার কাছ থেকে অন্যায়ভাবে কিছু অর্থ আদায় করার জন্য একজন ফ্রেন্ড এসে আপনাকে মোটিভেট করার চেষ্টা করছে এবং আপনি সেটা মোটামুটি নিয়েও ফেললেন, এটা কিভাবে সম্ভব?
এটা আমার ফিনান্সিয়াল অবস্থাটা খুব খারাপ।
এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য পয়েন্ট।
ওই দিন ফিরে আসলাম, ফোন কিনলাম না। তো রাতে ফোনটা খুললে সরি টরি বললাম যে ফোনটা এমনিতে চার্জ ছিল না, তো বুঝতে দেয় না যে অসাথের কথা বলতে ভালো লাগতেছে না, কিন্তু কষ্ট হচ্ছে নিজের মধ্যে যে আমি একে তো আমার আইডেন্টিটি হাইড করছি ওর কাছে, তারপরে আমি একটা হিন্দু ছেলে ও মুসলমান, তো এই কথাগুলো যখন ও শুনবে তখন আরো খারাপ হবে।
ওকে,
এতে যা দেখছি শুনছি সবই বেটার, এখন সবকিছু বন্ধ হয়ে যায়, কষ্ট হয়ে হোক, কিন্তু থাকতে পারলাম না। পরে ওই সরি টরি বলে রাতটা পার করলাম কোনোভাবে। আমার ফ্রেন্ডকে নিয়ে আমি সাভার সিটি সেন্টার রাজ্জাক প্লাজাতে আসলাম। আসার পরে ও আমাকে বললো যে কি ফোন নিবি, 7,750 টাকা দিয়ে আর কি নতুন বের হয়েছে তখন কিনলাম। কেনার পরে খুব মজা পাইতেছি যে অন্যের টাকা দিয়ে একটা কিছু কিনলাম, ফ্রেন্ডে বুঝাইতেছি যে আমি খুব মানে মজার মধ্যে আছি, কিন্তু আমার কষ্ট হচ্ছে একটা যে এই টাকাটা যদি আমার কাছে থাকতো আমি হয়তো বা কয়েকটা মাস বেশ ভালোভাবে আমি কথা বলতে পারতাম ওর সাথে। তো ওরে আমি মিথ্যা বললাম যে আমি চেনটা বন্ধ রাখছি, ওই দিন ফোন কিনে বাসায় চলে আসছি। 2-3 দিন এইভাবে মানে স্টেপ বাই স্টেপ কথা বলতে বলতে এক পর্যায়ে নিজের মধ্যে কেমন যেন অপরাধ বোধ কাজ করলো যে আমি শুভ এত নিকৃষ্ট না, আমি একটা ছেলে, আমার বুকে অবশ্যই সাহস হয়েছে আমি পারবো। ওরে এক জায়গাতে ডাইগা আমি যা, আমি হিন্দু, আমার বাবা কি করে, ভাই কি করে, আমি কোথায় থাকি, আমার গ্রাম কিরকম, সব ডিটেলস আমি বললাম।
একই সাথে আপনি চেনটা বিক্রি করে দিয়েছেন এটাও বললেন,
এটাও বলে দিছি। এটা শেষে বলার পরে আমি বললাম যে এখন যদি তোমার ইচ্ছা থাকে যে এই বাজে ছেলের সাথে তুমি কথা বলবে কিনা সেটা তুমি ভালো জানো, তোমার কথা বলাটা মনে হয় ঠিক হবে না, কারণ আমি তোমার ক্ষতিপূরণটা দিতে পারবো না। তো ও আমাকে বলে যে যাই হোক, তুমি যাই বলছো বলছো আমি কিছু মনে করি নাই, তো তুমি যদি আমার ধর্মে চলে আসো তাহলে সবচেয়ে বেটার হয়, তাহলে আমরা দুজনে সারা জীবন একসাথে থাকবো। তো বিষয়টা মাথায় ঢুকলো, কেমন জানি ঢুকলো যে এটা তো খারাপ বলে নেই, তখন যে আমার মা বাবা আছে, একটা পরিবার আছে আমি ভুলে গেছি। তো আমার সাথে মেয়েটার এত মানে আরো গভীর সম্পর্ক হয়েছে এই সত্য কথা বলে দেওয়ার কারণে, সে আমাকে খুব অনার করে যে তুমি যে সত্য কথা বলছো আমি খুব হ্যাপি। তখন যে ওই টাকা পয়সা ওইগুলা কোনো বিষয় না, ওইগুলা কথা ভুলে গেছে। তো ওই মেয়েটার মা আমাকে ফোন দেয়।
এর আগে কি মেয়ের মায়ের সঙ্গে আপনার কথা হয়েছে নাকি ফার্স্ট টাইম হচ্ছে?
না, এর আগে একবার কথা হয়েছে,
এর আগেও একবার কথা হয়েছে। ওকে,
বলে যে তুমি একটু আসো, তোমার সাথে কথা আছে। তো এইদিকে মেয়েটা যে মেয়েটার মাকে কনভিন্স করছে যে ওর সাথে আমার বিয়ে দিতেই হবে। তো দেখা করার পরে উনি আমাকে কিছু টাকা অফার করলো যে তুমি 20,000 টাকা নাও, তো তোমার যে সমস্যাটা আছে তো তুমি এটা যে কোনো একটা হসপিটালে সলভ করে নাও।
মানে মুসলমানি করতে বলছে, তাই তো? সহজ ভাষায় যদি বলি,
মানে এই কথা বলার পর আমি বললাম যে আন্টি দেখেন আপনি আপনার মতো করে বললেন, বিষয়টা আপনার কাছে যতটুকু সহজ হয়তো বা আমার কাছে না। আপনার মেয়ে আপনাকে কি বলছে সেটা আমি জানি না, বাট আমি আপনার মেয়েকে ভালোবাসি, তার সুখের জন্য আমি দেখা যায় যে যে জায়গাতে একটা চাকরি করতাম প্রয়োজনে দরকার হয় আরো অন্য কোনো পেশা আমি বেছে নেবো অসুখের জন্য, কিন্তু দেখেন যে অফারটা করলেন এটা আমার দ্বারা আদৌ সম্ভব কিনা সেটা আপনার আগে জিজ্ঞেস করা উচিত ছিল।
মানে আলটিমেটলি আপনি রিলিজিয়ন চেঞ্জের কথা বলছেন, রাইট? গার্লফ্রেন্ডকে যখন খুলে বললেন সবকিছু, তখন তো সে আপনাকে একটা অফার করেছিল যে আপনি রিলিজিয়ন চেঞ্জ করেন, রাইট? সেই সময়টাতে আপনি কি বলেছিলেন যে হ্যাঁ আপনি চেঞ্জ করবেন?
আমি তখন মানে ডিরেক্টলি বলি নাই যে আমি চেঞ্জ করবই, বাট আমি বলছি যে আমি কথাটা ভাবতেছি আমার মাথায় আসে।
ওকে,
পরে ওর মায়ের সাথে যাই হোক এক কথা দুই কথা বলার পরে আমি ওই দিনের মতো চলে আসি।
টাকাটা কি নিলেন আপনি?
না আমি টাকাটা নিই নাই, তো আমি এইভাবে বাসায় চলে আসলাম। মেয়েটা আমার ফোন দিল যে তুমি রাজি হলে না কেন, আমার ঝাললো ইচ্ছা মতো, দুই দিন কথা বন্ধ। পরে ডেট ফিক্সড করলো একদিন যে ওই পার্কে আসো, আসার পরে আমাকে ওই জায়গাতে, ভিতরে একটা মসজিদ আছে, আমাকে ওই জায়গাতে বলতেছে যে তুমি এখন আমাকে বিয়ে করবা এই মুহূর্তে। তো একদিকে ভাই ভালোবাসি, একদম সত্যি কথা মনে প্রাণে ভালোবাসি, নিজের মতো করে পাওয়ার একটা আকাঙ্ক্ষা নিজের মধ্যে থাকে। তো ও যেভাবে বলছে আমি দেরি করি নাই, আমি হাতটা ধরে টাইনে উঠাইছি চলো বিয়ে করি। তো কিছুটা মসজিদের সামনে যাওয়ার আগে বলে যে না আমি বুঝতে পারছি তোমার সাহস, এতে আমার ভালোবাসাটা আরেকটা প্রুভ হলো যে না আমি রিয়েল ভালোবাসি ওকে। আমরা ওই দিনের মতো ওরে গাড়িতে উঠাই দিলাম, ও চলে গেল। আমি দ্বিতীয় কোনো মেয়ের সাথে আমি কথা বলতাম না, কিন্তু ওর সাথে টাঙ্গাইলের মিশন নামে একটা ছেলের সম্পর্ক ছিল, ওর সাথে মানে অনেক জায়গায় ঘুরছে, বাট কি কি মিশে আমি জানি না, সৃষ্টিকর্তা বলতে পারবে ওখানে আরও বলতে পারবে। তো ওই ছেলেটার সাথে একদিন আমার কনফারেন্সে কথা বলে দিল।
আপনাদের মধ্যে সম্পর্ক হয়ে যাওয়ার পর মানে যখন আপনারা
যেদিন আমরা ফিরে আসলাম পার্ক থেকে ফিরে আসলাম, তারপরে তো আমার খোঁজ খবর নিল, রাতটা কোন রকম পার করার পরে আমাকে বললো যে আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। বললাম যে তোমার তো সবই সত্যি, তুমি আর কি বলবো? বলে যে না আমারও কিছু সত্যি কথা আছে। যেমন বলো যে তুমি মাইন্ড করো না যে আমার কিন্তু এর আগেও একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, এখন যে কন্টিনিউ রিলেশন আছে তা না, কিন্তু ছেলেটা আমাকে মাঝে মধ্যে ফোন দেয়। তো তখন তো আমার প্রচুর রাগ, কোন ছেলে বাংলাদেশের, মানে তখন নিজের মন মানসিকতা ধারণা যে হয় ও পৃথিবী ছেড়ে চলে যাবে না হয় আমি যাবো, কিন্তু ওর সাথে চলবে না। পরে কনফারেন্সে কথা বলে দিল। তো এরপরে ওই ছেলেটা আমার কণ্ঠস্বর শুনে, আমার কথা বলার বাচন ভঙ্গি শুনে যে আমি দেখবো আপনাকে, আমাকে তাসলিমা নাম্বারটা দিয়ে দেয়। দেওয়ার পরে আমি বললাম যে দেখো আমি তোমাকে ভালোবাসি বলে এই না যে আমি তোমার সবসময় খোঁজ নেবো, তুমি কোথায় কি করো ওইটা আমার জানার বিষয় না, বাট আমার সাথে তুমি কি করতেছ সেটা বড় বিষয়। পরে এক পর্যায়ে ছেলেটার সাথে আমার ওই জায়গাতে আসে, একটা হোস্টেলে বসি, তো মেয়েটা সম্পর্কে খুব কথা বলে আমার সাথে, খারাপ কথা যে ওর সাথে আমি এটা সেটা ইচ্ছাকে ওই জায়গায় ঘুরছি। তখন ওরে বুঝাইলাম না যে আমার রাগ উঠছে বা আমার খারাপ লাগতেছে, পরে সুযোগ দিলাম যে আপনি আপনার মতো করে বলে যান।
কি ধরনের কথা বলছেন?
যে ওরে নিয়ে আমি কি উদ্যান যেতাম, তারপরে আবিজাবি দেখা যায় যে বোটানিক্যাল গার্ডেনে গেছে।
আপনারা পুরনো জিনিস কেন খুঁড়ে বের করছেন আমি ঠিক বুঝতে পারছি না। এটা তো
পুরনো জিনিস বলতে মানে তাসলিমার মধ্যে অপরাধ বোধ কাজ করতেছে যে আমি তো একটা ছেলেকে ঠকাচ্ছি, কারণ ওর সাথে আমার যাই হয়েছে, তো ওকে সত্যিটা বলে দেওয়া হলো যে এর আগে আমার একটা রিলেশন ছিল।
তারপর
তাসলিমার সম্পর্কে অনেক কথা বললো, বলার পরে যাই হোক আমি ওগুলা কানে নিলাম না, অন্যভাবে বিষয়টা রিয়াক্ট করলাম যে আমি যে কিছু একটা ভাবতেছি যে তুমি আমার এলাকায় এসে আমার গার্লফ্রেন্ড সম্পর্কে খারাপ কিছু বলে গেলা, তোমার ছেড়ে দিলাম।
যদি আপনাকে প্রশ্নটা করি আমি ঠিক জানি না উচিত হবে কিনা, মানে যেহেতু মেন্টাল এক ধরনের অ্যাংজাইটির জায়গা থেকে আপনি বলছেন, আপনার সাথে যে ধরনের একটা রিলেশনশিপ হয়েছিল তাসলিমা সেই মোমেন্টে, যেটা অনাকাঙ্ক্ষিত ভাবে হোক বা কাঙ্ক্ষিত ভাবে হোক হয়ে গিয়েছিল, সেই ধরনের রিলেশনশিপ কি ওই ছেলের সাথেও কি তাসলিমার হয়েছিল ওই ছেলের ভাষা অনুযায়ী?
হ্যাঁ, ওই ছেলের ভাষা অনুযায়ী বেশ কয়েকবার
এটা হয়েছে। ওকে, তারপর
তো যাই হোক, এরপরে ওকে কিচ্ছু বলি নাই, না বলাতে ও চলে গেছে। পরে এক সময় ছেলেটা মানে প্রায় ফোন দেয় যে আমি তো আজকে ফোন দিছিলাম, মানে একটা ভালোবাসা তৈরি করার জন্য দুইজনের প্রয়োজন হয়, ভাঙার জন্য একজন যথেষ্ট। তো ওই মনে হয় সেই লোকটা, তো খুব খারাপ খারাপ কথা বললে, আর আমি ওর সাথে শুধু ঝগড়া করি
তখন বলে উনি
না,
এরকম জিজ্ঞেসও করেনি
না, আমি অন্ধ ভালোবাসায় যে ও যা বলে তাই বিশ্বাস করি। পরে একটা সময় যে আমি বুঝতে পারলাম যে যা হচ্ছে আমার সাথে, মানে আমি তো একটা মানুষ, আমি আর লুট নিতে পারতেছি কি
হতো আপনার সঙ্গে?
মানে ও ফোন দিয়ে বলতো যে ভাই আমি তো আজকে ফোন দিয়েছিলাম, ফোন দিয়ে দেখা যায় যে ওই পুরাতন আশুলিয়া পার্কে বসে থাকতো বা নৌকায় ঘুরতো, এসব অনেক কথা মানে এক একটা সিন তুলে ধরতো আমার সাথে,
এমন ভাবে বর্ণনা করতো যে আপনার চোখের সামনে দেখতো।
তো একদিন মানে খুব গালিগালাজ করলাম যে আপনি নেক্সট টাইম আর আমাকে ফোন দেন, তাহলে আপনার বাসা টাঙ্গাইলে আপনার ঢাকা যাইতে হইলে আমার বুকের উপর দিয়ে যাইতে হবো, একদম ঠ্যাংকাটা দেখে নেব, খুব স্টেটমেন্ট করলাম। তো পরে আমার বাসায় বিষয়টা জানলো কিভাবে, মেয়েটার যে বাসা ওই বাসার পাশে আমার এলাকার সিনিয়র এক ভাই, বিবাহিত ভাই, উনি ডিফেন্সে জব করে, উনি অনেক বছর আগে মানে চাকরি নেওয়ার সময় বা দু এক বছরের ভিতরে আর কি ওদের বাড়ির পাশে জমি রাখি। আমি যখন এসএসসি পাস করি তখন আমাকে মানে আমার গ্রাম থেকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়, মানে ছোট একটা মায়ের দোয়া, ওই জায়গাতে লেখা নিচে লেখা থাকে আমার গ্রামের নামটা। পরে যাই হোক এক পর্যায়ে যে ওইটা মানে 4 নভেম্বর মেয়েটার জন্মদিন, তখন আমি টাকা পয়সা নেই পকেটে, অভাব, তখন যে জন্মদিন কালকে কি দেওয়া যায় খুঁজে না পেয়ে সুকেশ থিয়াবাড়িতে দেখে ওইটা বের করে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে ও মহা খুশি। পরে ওইটাও ওয়ালমেট হিসেবে মানে হ্যাঙ্গিং করছে ওদের বাসায়। তো ওই লোকগুলো মানে কোদাল আনার জন্য মানে জমি দেখতে গেছে, কোদাল আনার জন্য ওই বাড়িতে গেছে,
ওদের বাড়িতে,
হ্যাঁ ওদের বাড়িতে। তো পরে দেখতে যায় দেখে যে মানে ওই বাড়ির লোকটা চিনে না যে এইগুলা লোককে, আর অনেকদিন গ্যাপ গ্যাপ দিয়ে যায়। পরে জিজ্ঞেস করছে তাসলিমা মা যে আপনারা কে, কোথা থেকে আসছেন? তখন বড় ভাইটা গ্রামের নাম বললো, উনি কি করে সেটাও বললো, আর আমাদের কালিয়াকোটটা উল্লেখ করলো। করার পরে উনি মানে ধরে ফেললো, কারণ এতদিনে আমাদের সম্পর্কটা এক বছরের উপরে হয়ে গেছে, এক বছর 5-6 দিন চলতেছে মানে টানা। তখন ওই তাসলিমার মা সবকিছু বললো যে শুভ নামে একটা ছেলে আছে আপনার গ্রামে, ছেলেটা তো এইভাবে আমার মেয়ের কাছ থেকে এটা সেটা বলে চেন নিছে, টাকা পয়সা নিছে, মানে উল্টা যত ফাপড় আছে সব লইছে। তো বড় ভাই যাই হোক ওই জায়গাতে বলছে যে ঠিক আছে আমি এলাকায় যাই, যা দেখি শুভর সাথে কথা বলি। রাত্রি 9টার দিকে একটা টেলিটক নাম্বার থেকে আমাকে ফোন দিয়েছে। তো আমাদের হাই স্কুলের সামনে ব্যাক লো আমাকে, আমি গেলাম রাত্রি 9টার সময়। তো টেলিটক নাম্বার থেকে যখন আমার ফোনে ফোন আসে তখন মানে একটা ডাউট হচ্ছে যে আমার ফ্রেন্ড এখনো কেউ ডিফেন্সে চাকরি করে না, মানে ওই সময়টার কথা বলতেছি যে এখনো কেউ ডিফেন্সে চাকরি করে না। এই নাম্বার গুলো তো বেশিরভাগ সময় যারা গভর্নমেন্টের জব করে এরা ইউজ করে, তারপরও ফোনটা রিসিভ করছিলাম, না করলে হয়তো বা ভালো হতো। পরে ওই জায়গাতে আমাকে বললো যে তুমি কি এই নামে কাউকে চিনো? তারপরে বললাম যে কেন কি হয়েছে, ওরা বলে যে না তুমি এটা সেটা এইভাবে করছো, ওর মায়ের কাছে এইভাবে এটা সেটা সবকিছু একদম বললো আমাকে, যে টাকা পয়সা চাইছ তুমি নাকি মুসলমান হয়ে যাবা, এটাও প্রতিশ্রুতি দিছো। আমি বললাম যে দেখেন ভাই এখন আপনাকে মানে এইভাবেই বলছেন আর কি ডিরেক্টলি, আপনাকে আমার বড় ভাই বলতে লজ্জা হচ্ছে এখন, মানে খুব ঠান্ডা মাথায় বলছিলাম যে বড় ভাই বলতে লজ্জা হচ্ছে। কেন লজ্জা হচ্ছে জানেন? যে আপনি ওনাদের কাছে শুনে এসে আপনি আমাকে জেরা না করে আমাকে বলতেন যে ছোট্টগড়ে যে এরকম একটা বিষয় কিন্তু হতে যাচ্ছে, যদি বিষয়টা থামাতে যাও, যদি আপনার কিছু ফিনান্সিয়াল সাপোর্ট লাগতো আপনি আমাকে বলতে পারতেন। আপনি তো কালকে সকাল হলে আমার আব্বাকে বলবেন, সকালবেলা আমার আব্বা বাজারে যাবে কোন মুখ নিয়ে, আমি আপনাকে বলছি যে আমার খারাপ রূপ আপনি দেখেন নাই, আমি কতটুকু খারাপ হতে পারি আপনি জানেন না। মানে আমি ওনাকে ফিনান্সিয়াল মানে একটা অফার করলাম যে একটা টাকা পয়সার ব্যাপারে যে আপনি এটা অফ করে দেন, যেহেতু আপনি জানেন এখন বিষয়টা হচ্ছে দূরে, এটা আমার এলাকায় আসার
মানে আপনি চাইছেন না আপনার এলাকায় সব ছড়াক, একমাত্র আপনার
আসা পর্যন্তই ওটা শেষ হয়ে যাবে।
রাইট,
যাই হোক উনি আমার আব্বাকে বললো, বিশ্বাস করেন ভাই আমার আব্বা কবুতরের মতো ছোট হয়ে কান্না করছিল কথাটা শোনার পরে। কান্না করার পরে বলছি যে আমি এগুলো কিচ্ছু করি নাই। পরে মেয়েটার কোনো দোষ নাই, মেয়েটা প্রচুর লাভ করতো, মেয়েটার মা এসব করেছে।
ইনফ্যাক্ট বাবা শুনলে তো এটা কষ্ট পাওয়ারই কথা, আপনি যেহেতু রিলিজিয়ন চেঞ্জ করার কথা চিন্তা ভাবনা করছেন, এভাবে টাকা পয়সা নিয়ে এসছেন, এইভাবে এরকম বিপথে চলে গেছেন, এটা তো আপনার বাবার সেই মুহূর্তে জানেও না, একবারে আকাশ থেকে পড়ার মতো,
আকাশ থেকে পড়ার মতো। মানে বাবা অনেক কথা বললো মেম্বারের সাথে, বুঝলো এলাকার মেম্বার, যেদিন কথাটা উনি বললো আমার আব্বাকে ওই দিন রাত্রে বিচারের মতো ছোট মানে ওই জায়গাতে বাহিরের কোনো লোক নাই, যারা গেছিল ওই জমি দেখতে ওরা, আমি আমার আব্বার মেম্বার। পরে আমি ইচ্ছা মতো মানে ই করতেছি ঝাড়তেছি ওই জায়গাতে মেম্বারে যে আমি আপনার এলাকার বলা, আপনি এটা নিয়ে কিভাবে বিচার বইতে সাহস পান আপনি? তো বাবা মা রাত্রিবেলা আমাকে বললো যে তুমি এগুলো ছেড়ে দাও, মানে সবকিছু বললো। তো বিচারের রায় হলো 25,000 টাকা জরিমানা দিতে হবে।
মানে এটা কিসের বিচার আমি ঠিক বুঝলাম না,
এটা হচ্ছে আমি নাকি মেয়েটার মার কাছে 20,000 টাকা দাবি করছি,
ওকে,
মেয়েটার কাছে একটা চেন আনছি আনুষঙ্গিক এই সময় ওই সময়, তাহলে
মেয়েটা চাইলে তার মাকে বাধা দিতে পারতো, সেখানে কেন বিচার?
সেটাতে আসেনি তো, এটা ২৫,০০০ টাকা ফিক্সড হওয়ার পরে এই টাকাটা যেদিন রায় হলো রাতে তার পরের দিন সন্ধ্যাবেলা টাকাটা দিতে হবে। তো এর মধ্যে একটা বিষয় আমি আপনাকে বলে গেছি বলতে, যে সেটা হচ্ছে একদিন জিরানি বিকেএসপি জিরানি আমি কি কাজে যেন গেছি সঠিক খেয়াল করতে পারতেছি না, ভ্যানে আসার সময় একটা লোকের সাথে পরিচয় হয়, মামুন ভাই, উনি ওই জায়গাতে মানে জুটের বিজনেস করে, দেখা যায় ইন্ডাস্ট্রি থেকে টুকরো কাপড় বা কার্টন এসব বিষয়গুলো বিক্রি করে ওনার লাখ লাখ টাকার দিকে। তো ওই জায়গাতে একটা ছেলে আমার মুড খুব খুব মাথা নিচু করে বসে আছি, তো আমাকে জিজ্ঞেস করলো বাসা কোথায় কিভাবে সবকিছু, তা আমি মানে কেমন যেন ফেল ফেল করে আমি ওনাকে সব বলে দিলাম যে আমার তো মানে এভাবে টাকা পয়সার সমস্যা, অনেক কথাবার্তা বললাম। তো উনি বললো যে তুমি হিসাবটা করতে পারবা ভালোভাবে, তা বললাম যে হিসাব হ্যাঁ করা যাবে সমস্যা নেই। পরে এক পর্যায়ে উনি আমাকে বললো যে তুমি দিনের যে কোনো সময় আমার সাথে কাজ করতে পারো। আমি বললাম যে ভাই এটা তো কোনো জব হইলো না, আপনি আমার একটা টাইম ফিক্স করে দেন। উনি বললো যে তুমি তো পড়াশোনা করতেছো ইন্টারমিডিয়েটে, তো উনি মানে আমাকে টাকা পয়সা দিত, ওনার সাথে আমি মানে দেখা যায় যে দিনে তিন চার ঘন্টা কলেজ শেষ করে বা কলেজে যেদিন যাইতাম না এভাবে মানে দেখা যায় একটা সপ্তাহ আমি কভার করতাম, সেটা যেভাবেই হোক, দেখা যায় সন্ধ্যাবেলাও যদি এক ঘন্টা কাজ করতে হতো দেখা যায় যে রাত্রে মাল বেরোইতেছে ওই গাড়িতে উঠিয়ে দেয়া বিরাই, সব টাকা পয়সা আমার কাছে থাকতো একদম কেশিয়া। এভাবে করে ওই জায়গার পোলাবানের সাথে এত ভালো লিঙ্ক হলো যে খুব অনেক ভালো একটা সম্পর্ক হয়েছে। তো এরপরে ওই যে যে তাসিমা ওর বাসায় যে আমার সমস্যাটা হচ্ছে টাকা দেওয়ার কথা, তো আমার কাছে ওই সময় মানে ১৩,০০০ টাকার মতো আছে আর কি, মানে আমার বালিশের নিচে বাসায়। রাত্রিবেলা বাবা বললো যে কত টাকা আছে তোর কাছে, আমি বললাম যে আমার কাছে ১,০০০ টাকা আছে, ৩,০০০ টাকা হাইড করে দিলাম, কারণ আমি জানি যে এই ঘটনার পরে আমার বাসা থেকে হয়তো বা আমি কোনো সাপোর্ট পাবো না, আমাকে দেখা যায় যে একটা বিষয় খাইতে চাইলে আমি খাইতে পারবো না, আর এই ৩,০০০ টাকা দিয়ে অন্তত আমি সামনের ২-৩টা মাস অন্তত চলতে পারবো, এরপরে যদি রাগটা ওনাদের কমে যায় হয়তো বা কিছুটা সাপোর্ট পাবো। আমি সকালবেলা খুব রাগ বেরোইছি বাসা থেকে যে ওই বাসায় যাব, হয় ওর মাকে মার্ডার করবো নয় পরে, একদম মাথায় রক্ত উঠে গেছে।
প্রিয় শ্রোতা, আরেকটি বিরতির ঘন্টা আমরা শুনলাম এই মুহূর্তে। আমরা এখন পর্যন্ত বলতে পারি যে ১১:২০ থেকে শুরু হয়েছে আমাদের অনুষ্ঠান এবং ঠিক একটু পরেই ১২টা বাজবে, এবং পুরো ঘন্টা জুড়েই আমরা যে জিনিসটা আবিষ্কার করার চেষ্টা করেছি ১১:০০ থেকে ১২টার মধ্যে, সেটা হচ্ছে আজকের যিনি যাহা বলিব সত্য বলিব অতিথি তার জীবনে অপরাধের ব্যাকগ্রাউন্ড। আমরা এই ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে খুব স্বল্প সময়ে দেখানোর চেষ্টা করলাম, এর পরবর্তী সময়ে তার জীবনে যে অপরাধ সেই দ্বিতীয় পর্বে আমরা যাব ঠিক ১২:০৬ ফিরে আসছি আমরা। আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব, আর একবার মনে করে দিচ্ছি আজকে এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, আর যে কোনো সময় আপনাকে মুখোমুখি করা হবে এসএমএস পোলের, সেলফোন হাতে নিয়ে প্রস্তুত থাকুন, আপনার মতামত আজকের এই অনুষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফিরে আসছি ঠিক ১২:০৬
যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পরপর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, আমার সঙ্গে রয়েছে আরজি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু, এবং আজকে যাহা বলিব সত্য বলিবর আসনে বসে রয়েছে শুভ তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে। আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি শুভর কাছে। শুভ, রাগ চড়ে গেছে, আপনি যাচ্ছেন আপনার প্রেমিকার বাসার কাছে।
আমি চন্দ্রা স্ট্যান্ডে আসছি, পরে আমার এক ফ্রেন্ড ফোন দিয়েছে যে তুমি বাসায় আসো, তোমার বাসায় সমস্যা হচ্ছে। তো পরে আমি কিচ্ছু শুনি না, পরে ফোনটা অফ করে দিয়ে আমি মেয়েটার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হই। তো জিরানি যাওয়ার পরে ওইভাবে চিন্তা করলাম যে ওরা যদি আমার সাথে একটা খারাপ চিন্তা ভাবনা করতে পারে, মানে আমিও তো করতে পারি। পরে আমি মামুন ভাইয়ের সব খুলে বললাম।
মামুন মানে কোন মামুন ভাইটা?
মানে যে আমাকে ওই যে
নাম্বারটা দিয়েছে জুটের বিজনেসে। আচ্ছা, ওকে।
পরে আমি ১০,০০০ টাকা মানে বাবার কাছে দিছিলাম, পরে ওইটা আবার উঠিয়ে নিয়েছি যে টাকাটা দাম আমার লাগবে। পরে এক সময় যে আমি মানে মামুন ভাইয়ের সবকিছু খুলে বলার পরে মামুন ভাইয়ের বললাম যে আমার টাকা দিতে হবে ২০,০০০। তো বললো যে এমন সময় আসলি তো তোরে যে হেল্প করবো এরকম ওইটাও নেই আমার কাছে। তারপরেও উনি আমারে মানে সবকিছুই করে ম্যানেজ করে উনি আমাকে 20,000 টাকা দিয়ে দেয়। তো আমি বললাম যে আপনার ছোট ভাই আমি জীবিত থাকি বা না থাকি, আমার গ্রাম আমাকে ছাড়তে হয় বা না হয় সেটা পরের বিষয়, এখন আমি আপনাকে যা বলবো এটা আপনার যদি হাজার কাজও থাকে আপনি করবেন, আপনি থানায় থেকে এসআইআর একটা হাবেলদার নিয়ে যাবেন আপনার মোটর সাইকেলে করে ওই মেয়েটার বাসা, আমি লোকেশনটা বলে দিছি। আর জিরানি যত ফ্রেন্ড আছে আমার মানে টোটাল যারা ফ্রেন্ড যাদের সাথে কাজ করছি ওরা তেমন পড়ালেখা জানে না, কিন্তু একজনের হাইট ওয়েট সব মানে একদম পারফেক্ট, মানে আমার মতো সুবরে যে ফিরে ফেলাই দিব মানে বাজবে না। তো হলুদ যে পিক আপ গুলো আছে ওই পিক আপ গুলার তিনটা ঘুরে পোলাপানোর আসছিল। আমি ওই মেয়েটার বাসায় কথা বলে মাউন্ট বাইকে আমি চলে যাই, তিন চারটা ফ্রেন্ড কে ফোন দিই। তো এর মধ্যে একটা ফ্রেন্ড মানে নাই আর কি, মানে কই গেছে আমি নিজেও জানি উধাও। পরে ওই মেয়েটার বাসায় যে আমি জানি যে ওই বাসায় গেলে আমার আটকাইবো, আটকে আমার অন্তত আব্বা আমার ফোন দিয়ে টাকাটা আমরা আদায় করবো। আমি বাসায় যে মানে তিন শেড বিল্ডিং, তো যা রুমটা আটকে আমি শুয়ে পড়ি
কোন বাসায়
মেয়েটার বাসায়, যা দেখি যে মেয়েটা মাছ কাটতেছে।
ওকে,
তো মেয়েটার মা বাসায় নেই, ওই এলাকায় মেয়েটার মামা অনেক প্রভাবশালী একটা লোক। পরে
মেয়েটাকে জানতো না যে আপনাকে ধরনের হেনস্থা করা হচ্ছে?
হ্যাঁ, মেয়েটাকে আমি মানে এর
মাধ্যমে
বলছি, মেয়েটার প্রতিক্রিয়া কি ছিল যে আমি কিছু জানি না, তোমার এলাকার লোক এগুলো শুনে গেছে, এখন তুমি তোমার এলাকার লোককে কিভাবে ম্যানেজ করবে সেটা তুমি জানো, আমি কিচ্ছু জানি। তো এরপরে ও গেছে যে তুমি এই জায়গাতে, আমি বললাম যে তোমাদের তো টাকা প্রয়োজন, টাকা দিতে আসছি। ওর মা এটাকে নিয়ে আসছে, তো ওর মা আবার মেয়েটার মামারে ফোন দিছে। তো মামা বলে যে আমি একটু ব্যস্ত আছি, মানে যা শুনছি আর কি, পরে যে ব্যস্ত আছি একটু পরে আসছি। এর মধ্যে দেখা যায় যে মামুন ভাই এসআইরে আর হাবিলদারে নিয়েছে, নিয়ে আসার পরে এদিকে পোলাপান নিয়েছে, পোলাপান তো হই হুল্লা এলাকার পোলাপান সব জড়ো হয়ে গেছে। দেখা যায় যে জিরানি স্ট্যান্ডের্ড পোলাপান আর চক্রবর্তী স্ট্যান্ডের্ড পোলাপান একটু ডিফারেন্ট, কারণ চক্রবর্তীর পাওয়ারটা একটু বেশি, কারণ যাইতে হলে ওদের উপর দিয়ে যাইতে হবে, এরকম একটা বিষয়। পরে এক পর্যায়ে যে খুব হই হুল্লা, আমি তো রুমের ভিতরে, তো আমার বাইরে ফোন দিলাম যে আমার মানে বাইরে থেকে দরজাটা আটকে দেন, যাওয়ার আটকাইছে, কাহিনী শেষ। তো যাই হোক, উনি তাই করে, মানে একদম আপন যে ছোট ভাই, ওনার কোনো ভাই বোন নাই, আপন ছোট ভাইয়ের মতো উনি আমার দেখছে। তো তারপরে ওর মামা আসে, তো আসার পরে আমাকে মানে কিছুই বলে না এস আই হাবিলদার। পরে যাই হোক, রুমের ভিতরে বসে সব ঘটনা শুনলো, মেয়ের উক্তি নিল, তারপরে মেয়ের মা, এখন মামা কিছু জানুক না জানুক সাপোর্ট দিছে ওদের উপরে। এখন আমার পক্ষে বলার মতো তো একমাত্র আমি, আর মাউন্ট ভাইরে যতটুকু বলছি ততটুকুর উপর ভিত্তি করে তুমি বলবে, এটাই বেশি তো জানা। পরে আমার কাছে হলো 30,000 টাকা। এখন মানে টাকা কি করি, তো মাথায় একটা দুষ্টামি বুদ্ধি খেললো কি যে মানে যেটা এখন আমাকে পেন দেয় যে এতটা অপমান করা ঠিক না। তো আমি ডাইরেক্ট দাঁড়িয়ে বললাম যে এই মাউন ভাই আমার কিছু বলার আছে, কয় বল। আমি বললাম যে আমি শুভ যদি এই এক বছর মানে টোটাল সম্পর্কটা এক বছর দুই মাস, যে এক বছর দুই মাস যদি আমি একটা পতিতা পল্লীতে দৌড়াইতাম তাহলে আমার কত টাকা বাই যাইতো, এর চাইতে হয়তো বা বেশিও হতে পারতো কমও হতে পারতো। তো যাই হোক, মেয়ে আর মেয়ের মা দাঁড়িয়ে আছে, মেয়ের মামা দাঁড়িয়ে আছে, মেয়ের মামা আমাদের চুপচাপ এসে বললো যে এই কথাটা বলার পরে মানে শোকেসে থেকে 5,000 টাকাই না আমার দিতেছে যে চলে যাও, মানে তোমার এগেনস্টে কোনো ই নাই আমাদের। তো পরে আমি বললাম যে রাখেন, টাকা দিয়ে সবকিছু হয় না, আপনারা যে জায়গাতে হিট করছেন ওই জায়গাতে আমি আপনাদের করে দেখি, দেখেন আপনারা সহ্য করতে পারেন কিনা। আমার বাবার আমি মানে একদম কবুতরের মতো ছোট কান্না করতে দেখছি। তারপরে মেয়ে আর মেয়ের মা দাঁড়িয়ে রয়েছে, যে আমি একটা কথাই বললাম যে এই এক বছর দুই মাস আমি ধরেন যে একটা রক্ষিতার সাথে একটা কিছু করছি, আর এর মানে খরচ স্বরূপ এই 25,000 টাকা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এই কথাটা বইলে টাকাটা একদম ইচ্ছা মতো ছিল আমার, মারার পরে টাকাটা তো নিচে পড়ে গেছে, ওই জায়গাতে একটা উলাউলি তৈরি হয়ে গেছে, মানে কোলাহল, ওরা কান্নাকাটি শুরু করতেছে। পরে দেখা যায় আমার কাছে 5,000 টাকা রয়েছে ফাইনালি, এখন ওই টাকা তো ওরা নেওয়ার সাহস পায়নি। হাবিলদারে দেখা যায় যে ওই 2-4টা নোট এদিক সেদিক করে রয়েছে, 500 টাকার নোট, তো ওইগুলো বাদ দেয় উঠটু গিয়ে নিয়েছে, ঠিক আছে, ওইগুলার গণি টনি নেই। প্রত্যেক গাড়িতে দেখা যায় যে না করে দিলেও আমার 3,000 টাকা করে দেওয়া লাগবে, কারণ পোলাপানের একটা খরচ আছে। এই ঘটনা মানে আমি বাসা থেকে বের হওয়ার পরেই ওই মেয়ের মামা আমার এলাকায় যাদেরকে বিচার দিছে এদের কাছে ফোন করে বলে দিছে, আর এরা সাথে সাথে গাড়ি নিয়ে চক্রবর্তী স্ট্যান্ডে আইসা পড়ছে। তো আমি তো একদম শার্ট খুইলা একদম হাওয়াই উড়ানোর মতো জাস্ট দিছি, তো উড়াইতে উড়াইতে আইতেছে, একদম পিক আপের ড্রাইভার যে বসে তার উপরে ছাদে বসছে। তো ওনারা আমার গেঞ্জি উড়ানো দেখে বুঝছে যে না ওই জায়গাতে কিছু একটা হয়েছে, কারণ এর আগে এলাকায় আমার ওই ধরনের কোনো তেমন কিছু ব্যাড রেকর্ড নাই। শেষ পর্যন্ত ফাইনালি হইলো কি যে ওনারা দেইছে নিয়ে ফেরত গেল, যাওয়ার পরে আমি ই করলাম মানে জিরানি আসলাম, প্রত্যেক গাড়িতে 3,000-4,000 টাকা দিয়ে যেভাবে পারছে মানে ওরা বলছে টাকা পয়সা লাগানো, যারা যে ব্যাপার লাগছে দিয়ে দিছে। তো এভাবে শেষ হয়ে গেল মেয়ের সাথে সম্পর্ক।
ওখানে সম্পর্কটা শেষ হয়ে যায়?
সম্পর্কটা শেষ হয়, এমনকি বাবা মা আমাকে সবকিছু বলে যে এইগুলো ভালো না বাবা, এগুলো ছেড়ে দাও। তো মেয়েটার ফ্যামিলিও মেয়েটাকে বোঝায়, কিন্তু জানে না যে মেয়েটা আসলে রিয়েলি আমাকে মানে ওইভাবে চাইছে কিনা। তা নাহলে আমার বিপদে ও পাশে দাঁড়াইলো না, এটা কি বোঝায়?
ওকে,
হয়তোবা পাশে মন থেকে চাইছে, হয়তোবা কোনো মানে ওইভাবে হেল্প করতে পারেনি। তো মেয়েটা একদিন মানে ওই ঘটনার 4-5 দিন পরে মানে আমি ফোনে যোগাযোগ করার চেষ্টা করি, ওর একটা ভাই আছে নারায়ণগঞ্জের, ও বাসায় আসে। তো ফোনটা রিসিভ করে বলে যে তাসলিমা তো নাই। প্রচন্ড খারাপ লাগে যে আসলে কি বলার মতো না, তো ও যে নাই পৃথিবীতে এটা কল্পনা করা যায় না, মানে আমি ভাবতে পারি না যে নাই। তো আমি দেখার জন্য যাই না, কারণ ওই জায়গাতে আমার যাওয়া নিষেধ। একদিকে পরিবার হারামো, আর একদিকে তো হারাইছি। এখনো আমার বাসায় জিরানির কথা শুনলে মানে 5 কোটি টাকা দিল আমাকে আসতে দেয়।
নাই মানেটা কি? আমরা এই টাকাটা একটু ক্লিয়ার হতে চাই, কি হয়েছে?
নাই মানে হচ্ছে ওই মেয়েটা মানে ওকে যে অপমানটা করছি এটাও মনে নেয় নাই, মানে পরে যেটা শুনতে পারছি যে ওর কষ্টটা হচ্ছে যে আমার বাবাকে যে কষ্ট দেওয়া হয়েছে, আমার বাবা কেউ খুবই সম্মান করত। আমি বলছি যে আমার বাবা কবুতরের মতো ছোট হয়ে কান্না করছে, এটা আমি বলছি, এটা ওর অনেকটা হিট লাগছে যে আমি যদি ওকে বিয়ে করতাম তাহলে তো এটা আমার বাবাও থাকতো, কারণ ওর বাবা ওর কাছে নাই। এটার প্রচন্ড পরিমাণে খারাপ লাগছে। পরে যাই হোক, এক পর্যায়ে মানে ও কিচ্ছু মানে যে সুইসাইড নোট যেগুলা লেখে ওগুলা কিচ্ছু না, পরে ও একলা রুমের ভিতরে ফ্যানের সাথে একদম মানে গলায় দড়ি দিয়ে পরে সুইসাইড করে।
এক্সাক্ট রিজনটা আমরা জানি না যে মেয়েটা কেন সুইসাইড করেছে, তবে এটা ঠিক যে আপনার সম্পর্ক কোনো না কোনো ভাবে প্রত্যক্ষ হোক বা পরোক্ষ হোক সেটা দায়ী এই মেয়েটা সুইসাইড করার পেছনে। এক্স্যাক্টলি, প্রিয়শ্রোতা, অপরাধের ধরন শুরু হয়ে গেছে। দেখুন, প্রত্যেকটা মানে ঘটনার একটা রেজাল্ট থাকে, সেই রেজাল্ট গুলো কোন দিকে নিয়ে যেতে পারে, সেই অপরিচিত কি নাম্বারে ফোনে কথা বলা এবং তারপর সেই মেয়েটার কি নির্মম পরিণতি এবং এই ছেলেটার ভবিষ্যৎ বা কোন দিকে যাচ্ছে, আমরা আগাই সামনের দিকে। তারপরে
এইভাবে দেখা যায় যে একটু যে ছেলে শর্ট খেলে যে একটা নেশাগ্রস্ত হওয়া, আমার মধ্যে কোনো নেশা টেশা এসব টানত না, বাট আমি হঠাৎ দু একটা সিগারেট খেতাম।
মানে ওর মৃত্যুর ব্যাপারটা আপনি কিভাবে নিয়েছিলেন?
মৃত্যুর ব্যাপারটা আমি স্বাভাবিক নেই নাই, আবার যে অস্বাভাবিকটাও না, একটা মাঝামাঝি একটা বিষয় দাঁড় করেছি যে এখন যদি আমি যোগাযোগ করতে যাই বা ওর জন্য আমি কান্নাকাটি করি, ওর চাইতে আমার মা বাবা অনেক দামি,
এরকম মনে হয়েছে আপনার কাছে?
আমার কাছে ওই সময়টাতে এরকম মনে হয়েছে যে ভালোবাসছি ঠিক আছে, বাট ভালোবাসার মধ্যে কষ্ট আছে। যাই হোক, নাই তো ওর মা আমারে ফোন দিছিল যে শুভ তুমি কোথায়, এভাবে বলছিল যে আমি বললাম যে আসি কোথাও আসি, বলে যে দেখো তাসলিমা নাই তো তুমি আসাটা বাদ দিও না, তুমি আইসো মাঝে মধ্যে। এখন আমি যদি উনার বাসায় যাই আমার বাবা আমাকে মেরে ফেলবে একদম। যাই হোক, উনারা আমার এগেনস্টে কিচ্ছু করে নাই। তো এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে দিন যাচ্ছে, আর এদিকে আমার ইন্টারমিডিয়েট যে টেস্ট পরীক্ষাটা শেষ, মির্জাপুর কলেজে আমার সিট পড়লো। সিট পড়ার পরে ওই জায়গাতে আমার কাছের কিছু ফ্রেন্ড আছে, যেমন শাহিন, ও ভাইয়া বিশ্বাস করবেন না তো ভালো একটা কম্পিউটারের দোকান করে, মানে একটা বিষয় করার আগে অনেকবার ভাবে, অনেক ভালো একটা ছেলে। তারপরে আরেকটা ফ্রেন্ড আছে আমার মামুন, এদের কথা না বললেই না, আমার ফ্রেন্ড আছে জাহাঙ্গীর। এরপরে সুইসাইড পরে এই 3-4 দিন খুব খারাপ লাগে আমার। এরপরে দেখা যায় যে বন্ধু বান্ধবের সাথে ওই কোলাহলে থাকতে থাকতে এরপরে ওইটা আস্তে আস্তে ভুলে যেতেছি, কিন্তু কষ্টটা নিজের মধ্যে থাকতেছে। তো আস্তে আস্তে একটা দুইটা সিগারেট খাওয়া, এভাবে খাইতে খাইতে দেখা যায় যে নিয়মিত হচ্ছে এটা, একটা দুইটা নিয়মিত। এইভাবে একদিন আমি ইসে যাই যে দেখা যায় যে অতীত স্মৃতি মনে পড়লে যে জায়গা গুলো অন্তত ঘুরে আসলে হয়তোবা ভালো লাগবে। তো আমার ফ্রেন্ড সার্কেল জিরানি থেকে ফোন দেয় যে আই, পরে ওরা 3 জন আসে। আর ওই দিনই আমি যাব, আমার একটা ফ্রেন্ড ফোন দেয় যে আমি একটা মেয়ে নিয়ে আসতেছে তুই কই। আর যেদিনও আমার ফোন দিছে ততদিনে দেখা যায় যে আমার যে এলাকায় একটা পরিচিতি একটা প্রভাব চলে আসছে, কারণ এত বড় একটা কাজ ওই জায়গাতে যে ওই এলাকায় ট্রিট করে আসা, এইভাবে একটা বিহেভ করে আসা,
এবং তারপরে মেয়েটার মৃত্যু,
মেয়েতো একটা সারা দিচ্ছে আর কি এটা। পরে এক পর্যায়ে বন্ধুটা মানে কোনাবাড়ির এদিক থেকে মানে মেয়েটার সাথে প্রেম করতো, তো ওদের মধ্যে মানে ডিটাচড হয়ে যাবে ওই দিনই যে ভালো লাগে না। তো ছেলেটা বলছে যে সরাসরি দেখা করে যাবো বলো। তো পরে ও মেয়েটাকে নিয়ে আসে, চন্দ্রা নিয়ে আসে। আসার পরে আমি বললাম যে চল ওই পার্কেই যাই, তোরা বসে কথা বলিস, আমরা খাওয়া দাওয়া করবো। পরে ও বলে যে না, এটা খাওয়া দাওয়ার কোনো বিষয় না, কারণ ওই রাস্তাতে গেলে অনেক গজারি গাছ পড়ে, অনেক গাছ আছে ছোট ছোট বাগান, ঠিক আছে, অনেক লম্বা ভিতরে যাওয়া যায়। ও দেখি মানে মানুষ অফিসে গেলে একটা ব্যাগ নিয়ে আসে, ওরকম ব্যাগ নিয়ে আসছে একটা কালো করে, ওটার ভিতরে একটা রশি আছে মানে চিকন, তারপরে একটা এক্সট্রা ড্রেস আছে। তো এগুলো নিয়ে এসে আমার দেখাইছে যে আজকে তো শেষ। তো খুব ভয় পাইতেছি নিজের মধ্যে, খুব মানে হেজিটেশন লাগতেছে।
আপনার এই ফ্রেন্ড কি খুব ক্লোজ ফ্রেন্ড?
হ্যাঁ, ক্লোজ ফ্রেন্ড।
ওর সাথে এই মেয়েটার সম্পর্কের সমস্যা কি ছিল?
সম্পর্কের সমস্যা হচ্ছে মেয়েটা এর আগে ওর সাথে মানে লং টাইম, তাও 2 বছরের মতো সম্পর্ক, এর মধ্যে ছেলেটার কাছ থেকে 7 লক্ষ টাকা নিছে এই মেয়েটা। এই ছেলেটারে নবাড়ি এলাকায় নিয়ে ওরে আটকিয়া যে আমাকে বিয়ে কর। এই ছেলেটা বিয়ে করছে, বিয়ে করে নবদের ছেলেটা, ছেলেটার পারিবারিক অবস্থা খুব ভালো, ওরে 7 লাখ টাকা দেওয়া প্রথম অবস্থায় সিট আসে। পরে যাই হোক 3-4 মাস পরে মিষ্টি মিষ্টি কথায় আবার পড়ছে দুজন দুজনের কাছে। ওইটা নিয়ে এখন ছেলেটার মাথায় তো রক্ত উঠে গেছে যে এই একটা সুযোগ, এবার কিছু একটা করা দরকার।
ওকে, সে কাজে আপনাকে সাথে নিয়েছে?
আমাকে সাথে।
কারা কারা ছিলেন আপনারা এর মধ্যে?
এর মধ্যে আমার একটা ফ্রেন্ড ছিল হচ্ছে রাঙামাটি এলাকার,
কিরানি
থেকে একটু ভিতরে, আর একটা হচ্ছে গাজীবাড়ি এলাকার, আর ও ছিল আর আমি। তো আমরা হচ্ছে 3 জন, আর ও একা, মানে মেয়ে নিয়ে আসছি হচ্ছে আমরা 4 জন, আর মেয়ে তো মেয়ে। পরে মেয়েটাকে নিয়ে একদম মানে গাড়ি যে সিএনজি রিজার্ভ করে আসছি, তো সিএনজি কে বললাম যে আপনি চলে যান।
মেয়েটা কি জানতো মেয়েটা কোথায় যাচ্ছে?
মেয়েটা পার্কে যাবে। নামার সময় মেয়েটা বলতেছে যে এই জায়গাতে কেন নামাইলেন, তো ওই জায়গাতে কোনো লোকজন নাই, শুধু পাখির আওয়াজ। পরে বলল
গাজীপুর কোথায়? এটা
গাজীপুর না, এটা হচ্ছে আপনার চন্দ্রা,
চন্দ্রাতে। ওকে,
চন্দ্রাত্রী মোড়ে। পরে বলে যে আপনি এই জায়গাতে কেন নামাইলেন? পরে বলে যে না, ওরা এই জায়গাতে দাঁড়াবো, আমরা একটু ভিতরে কথা বলি। তো ভিতরে কথা বললি বলতে এই জায়গাতে একটা খারাপ ইঙ্গিত দেখা যায়, কারণ একে তো বাগান, তারপর বড় বড় গজারি আছে। যাই হোক, মেয়েটা ওর কথা বিশ্বাস করে, কারণ জানি না মেয়েদের সবার মনই এরকম কিনা যে এত উইক, দুর্বল। তো মেয়েটা বিশ্বাস করে গেছে, কারণ এর আগে 7 লাখ টাকা নিয়েছে, 7 লাখ টাকা নিয়ে মেয়েটা একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছিস যা শুনছি। আমারে বলল যে আমি যখন মিস কল দিব তখন সবাই আসবি। পরে আমাকে না, আমার সাথে ফ্রেন্ড যে রাঙামাটির ফ্রেন্ডটা, ওরে ফোন দিছে, এই মিস কল দিছে যে ইঙ্গিত হচ্ছে আসার জন্য। আমরা যাই, যাওয়ার পরে দেখি বিশাল বিশাল পাতা, ঠিক আছে পাতা, তারপরে হচ্ছে আপনার মানে মাটিগুলা ভিজা। তো মানে সকালবেলা কুয়াশা টুয়াশা মানে পড়ছে, শিশু ভিজা গেছে। যাওয়ার পরে মানে ও যে মেয়েটারে মানে গাছের সাথে বাঁধছে, তো ওইটা আমি প্রথমে দেখিনি, কিন্তু আমার ভয় লাগতেছে যে ও যে একটা কিছু করবে, ওর দ্বারা সম্ভব, ওর দ্বারা সম্ভব। তো ততদিনে মানে আমি বুঝতেছি যে এখন যদি দু একটা এরকম কাজ হয়ে যায়, মানে নিজে নিজে চিন্তা করতেছি যে খারাপ হয় না, কারণ যেহেতু খারাপ হয়েছি, আর একটু খারাপ হলে খারাপ না, এটা মানুষে আমার দেখে ভয় পাক, আমিও একদিন এলাকায় বিচার সালিশ করবো, এরকম একটা মন মানসিকতা নিয়ে। পরে যাই হোক গেছি, যাওয়ার পরে অনেক প্রশ্ন করলাম মেয়েরে যে আচ্ছা তোমাদের সাথে সমস্যাটা কি, আর এই জায়গাতে এইটা কেন? মানে আমি ছেলেটারে চোখ মেরা মানে মেয়েটাকে প্রশ্ন করলাম যে আমরা তো এই জায়গাতে বসে থাকবো, ওর আসতে বললো কি হয়েছে? পরে বলে যে দেখেন ভাই, আমারে মাফ করে দেন, আমি আসলে ওর কাছ থেকে মানে বিয়ের একটা বিষয় কল দেখিয়ে আমি 7 লাখ টাকা নিছি, এখন ওইটা দিয়ে দেখা যায় যে আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেছি, তো আর ওরকে মানে আবার আমি পুনরায় ফাইনালি বিয়ে করবো। আমি বললাম তাহলে এই ঘটনা। পরে আমি বললাম যে ঠিক আছে বিয়ে এই জায়গাতেই করাই। তো একজনকে কইলাম যে দুইটা লাঠি নিয়ে ইচ্ছা মতো মোটাচ্ছে, তো লাঠি তো আর ওই জায়গাতে নাই, গজারি গাছের ডাল দাম করে একটা ভেঙে ফেলাইছে। ভেঙ্গা ঠিক আছে, আমার যতক্ষণ মনে চাইছেন কিটাইছি যে 7 লাখ টাকা তার কিডনি বেঁচেছিল উনি, কারণ ওর বাবা দেশের বাহিরে থাকে, ছেলেটার বাবা অনেক পরিশ্রম করে, আমি জানি প্রবাসীরা কিরকম পরিশ্রম করতে পারে। পরে যাই হোক ছেলেটারে থামিয়ে পারি না পারি না, এক পর্যায়ে রশিটা বের করে গলায় একদম প্যাঁচ দেয়, প্যাঁচ ট্যাঁচ দিয়ে পরে আমার কয়েক ডেটার মানে দুই পাশে দুই রশি। পরে যাই হোক মানে তখন আর হিতাহিত জ্ঞান বুদ্ধি নাই, তখন ওইভাবেই মানে টান টুন দিয়া একদম মানে রক্ত টক্ত বের হয়ে গেছে। পরে মেয়েটা ওই জায়গাতে মানে পায়ে থেকে বডিতে তারপরে গলায় মানে মানে বাধা ছিল, ওইভাবেই দাঁড়ানো অবস্থায় রেখে পরে চলে আসে। পরে দেখা যায় ওই জায়গায় চলে আসার পরে আমরা হাঁটতেছি, একটা দোকানে বসছিলাম।
এই যে কাজটা আপনারা করলেন, মানে কোনো ধরনের কোনো কিছু নেশাগ্রস্ত হয়ে বা কোনো কিছু খেয়ে এই ধরনের কাজ করেছিলেন, নাকি এটা একদম নর্মালি সবাই মিলে 3 থেকে 4 জন? কজন ফ্রেন্ড ছিলেন আপনার ওখানে?
আমরা ওই মেয়ের বয়ফ্রেন্ড বাদে আমরা 3 জন ছিলাম।
3 জন?
আমার ডাকা ফ্রেন্ড হচ্ছে 2 জন। আর ও আমাদেরকে মানে আমরা আসবো এটাও জানে না, বাট মানে সময়ের সাথে মিলে গেছে যে আমিও আসতেছি, কিন্তু একটা মেয়ে নেই এরকম ব্যাপারটা।
কিন্তু কোনো ধরনের পূর্ব পরিকল্পনা ছিল না?
পূর্ব পরিকল্পনা আমার ছিল না, বাট ওর ছিল কিনা মানে আমাকে যা বললো মানে গাড়িতে বসে যে এইভাবে আমি করবো।
আপনারা যখন কাজগুলো করছিলেন, মেয়েটা তো মেয়েটার আকুতি, মেয়েটা একটা মানুষের বেঁচে থাকা, এগুলো কোনোভাবেই টাচ করেনি কাউকে?
আমার প্রচন্ড পরিমাণে খারাপ লাগছিল ভাই, যে একটা মেয়ে সে বারবার বলছে যে আমাকে মাফ করে দেন, আমাকে ছেড়ে দেন, আমি সারা জীবন আপনাদের গোলাম হয়ে থাকবো, আপনারা যা বলবেন আমি তাই করবো, কিন্তু ওইভাবে ছাড়াটা হয়নি, কারণ সবাই অন্য একটা জগৎ চলে গেছিলাম যে এইটা একদম শেষ এই জায়গাতে, যে একটা হার্ড একটা বিষয় যে কোনো ছাড়াছাড়ি নেই, এর শেষ দেখেই ছাড়বো। শেষ পর্যন্ত ওই জায়গাতে দেখলাম এইভাবে নাকের উপর দিয়ে হাত নিয়ে যে শ্বাস প্রশ্বাস চলে। পরে দেখি যে ওই জায়গাটা এখন চলে আসাটা বেটার হয় সব থেকে। পরে হাঁটতে হাঁটতে আইসানি একটা দোকানে বসে মানে সবাই স্মোক করি, স্মোক করার পরে ওই জায়গাতে মানে ঘাস কাটতে কোন লোক মানে খালি গায়ে লুঙ্গি পরা গলায় একটা গামছা, তো লোকটা মানে ওই জায়গাতে যা দেখে যে একটা মেয়ে বান্ধা মুখের এই জায়গাতে রক্ত পড়তেছে, এই জায়গাতে ফাইটা ফুটে গেছে
ওই সময়টাতে।
হ্যাঁ, মুখের এই জায়গাতে মানে সাইড দিয়ে ছোটের এই পাশে যে রক্ত পড়তেছে, আর যে পেটানোর যে দাগ গুলো, যে জামা কাপড় ছিঁড়া গেছে একদম মানে উল্টা পাল্টা অবস্থা। এটা দেখে লোকটা চিৎকার করে একদম মানে রোড এসে পড়ছে, আর সেখানে আমাদের সামনে বলতেছে যে ওই জায়গা থেকে কে যেন মেরে ফেলছে। তো আমরা বললাম কি হয়েছে ভাই খানতান, বহুত কথা মানে একটা যা অভিনয় করা দরকার ওই জায়গাতে, যে আমরা ওগুলো কিছুই জানি। তো যাই হোক, আমরা ওইভাবে ওই জায়গাতে যাই, যাওয়ার পরে দেখা যায় ওই জায়গাতে একটা ওই জায়গার পাওয়ারফুল একটা লোক আসে, লোক আসে ফোন টোন দেয় এই জায়গায় ওই জায়গায়। পরে দেখা যায় যে আমরা ওই জায়গা থেকে মানে যে এখন চল চলে যাই, কারণ এখন লোক জড় হইতেছে যে তোমরা কারা, আমরা তো বাইরের বুলাবান। তো যদি এই প্রশ্নটা করে তাহলে তো সমস্যা, যে পার্কে আসি, পার্ক তো আরো দূরে, এই জায়গাতে কি কেন। পরে এক পর্যায়ে এইসব প্রশ্নের মুখোমুখি হতে পারবো না বলে আমরা ওই জায়গা থেকে চলে আসি। পরে শুনলাম যে ওই মেয়েটাকে মানে ওই দিন আর কোনো তথ্য পায় নাই যে ও কোন জায়গার। পরে যাই হোক, পরের দিন এইভাবে ওদের বাসায় খোঁজাখুঁজি, এই ফ্রেন্ড ওই ফ্রেন্ড বান্ধবীর বাসা টাসা খুঁজতে খুঁজতে পায় না পায় না। পরে এক পর্যায়ে দেখা যায় যে ওই জায়গাতে মানে ওই মেয়েটার এলাকারই আরেকটা ছেলে মানে ওই পার্কে গেছিল, গার্লফ্রেন্ড নিয়ে গেছে কিনা মানে সঠিক খেয়াল মনে করতেছি না পারতেছি না, যে মানে ওই ছেলেটা গেছিল কিন্তু ছেলেটা ছিল প্রতিবন্ধী, এত তাড়াতাড়ি যে হাঁটা চলা করা বা স্পষ্ট করে কথা বলা ওইভাবে বলতে পারে না, কিন্তু ছেলেটার খুব ইচ্ছা যে পার্কে যাবে। তো পার্কে গেছে, যাওয়ার পরে মানে এইসব ঘটনা শুনে মানে ওই যে লোকটা ওদেরকে মানে পাওয়ারফুল ফোন টোন দিছে ওই লোকটার বাসায় নিয়ে গেছে। পরে ও দেখতে গেছে যে এটা কে, পরে দেখে তো ওই মেয়েটার বাসায় ফোন দিছে, ফোন দেওয়ার পরে মেয়ের বাসায় থেকে লোক এসে পরে নিয়ে দাফন টাফন করছে। পরে এখন মেয়েটার ফ্যামিলি অ্যাকচুয়ালি ভাই সচ্ছল ছিল না, একে তো সচ্ছল ছিল না, তারপরে মেয়েটা দেখতে অপূর্ব সুন্দরী ছিল না, কিন্তু ওদের একটা টাকা পয়সার প্রতি একটা নেশা ছিল এটা বোঝা যায়। কিন্তু ভাই এইসব মানে কাজ যে কাজটা হয়েছে এটা খারাপ হয়েছে ঠিক আছে এখন বুঝতেছি, কিন্তু ওই সময় যদি বুঝতাম তাহলে করতাম না। আমার যে ওই জায়গাতে ভূমিকাটা এটা মোটেই মানে একটা ই না যে আমি চাইলে আমার মুয়া খাইলাম তা না, ওই জায়গাতে থাইকা ফিলিংসটা বুঝতে হবে। এটা যেভাবে হোক প্ররোচনায় পড়া কাজটা হয়ে গেছে। পরে ওর বাসায় থেকে খোঁজ নিতে 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 আমরা চারজন যারা মানে ওর বয়ফ্রেন্ড সহ চারজনই আমরা যাই ওই বাসায়। যাওয়ার পরে এর মাঝখানে মানে মামুন ভাইয়ের সাথে ভালো বিজনেস চলতেছে, মানে এই মামুন ভাই সাথে।
মামুন ভাইটা জানতো যে আপনি ধরনের কাজ করেছেন?
মামুন ভাইরে বলছি, মামুন ভাইরে মানে আমার সব কথা বলি, টোটাল ইনফরমেশনটা ওনারে দেই। তো ওনার সাথে এই পর্যন্ত বিজনেস করতে করতে মানে আমার টাকা খুব একটা খারাপ না, আমি নিজে অন্তত সচ্ছল ভাবে চলতে পারতেছি। তো পরে মেয়েটার ফ্যামিলি মানে খুব কান্নাকাটি হলো।
মেয়েটার ফ্যামিলি জানতো যে আপনারা এই কাজগুলো করেছেন?
হ্যাঁ, মেয়েটার পরিবার জানছে, এইভাবে আমরা যাই স্বীকার করছি।
আপনারা গিয়ে স্বীকার করেছেন?
হ্যাঁ, কারণ আমাদের মানে পাওয়ারটা এতটাই ছিল যে ক্ষমতা, যে আমার কাছে মানে যে কিছুদিন আগেও যে আমার কাছে টাকা পয়সা বিষয় না, আমার ক্ষমতা দরকার। তো ওই সময় বুকের পাটাটা এতই হাইওয়ের মতো চড়া হয়েছিল যে আমি যাইতে ভয় পাই নাই, আমি সব দায়িত্ব আমার চল, অন্তত ওনাদের মেয়েকে মার্ডার করছি, যে স্বীকার করে মাপ চাই, যদি মাপ করলো বা পুলিশে যদি ধরে দিল যা খুশি তাই হোক, দেখার বিষয় না, যাইতে হবে। তো গেলাম, যাওয়ার পরে ওই মেয়েটার মা আমার ফ্রেন্ডের খুব মানে যে একটা মানুষকে দেখলে যতটুকু আক্রোশ মেটানো দরকার হাত পা দিয়ে মিঠাইলো।
কোন ফ্রেন্ড? যে ফ্রেন্ড বিয়ে করেছিল?
হ্যাঁ, বিয়ে করেছিল,
মানে জামাই।
জামাই খুব আক্রোশ মিটাইলো, তারপরে আমারে বললো যে তুমি তো নিজে যাই করো করো, তোমার মধ্যে কি বিবেক মনুষ্যত্ব বলতে কিছু নাই, এইভাবে আমার কথা রাখেছিল। আমি কোনো জবাব দিতে পারিনি। তো পরে এক পর্যায়ে যায় দেখলাম যে ওনাদের যে বাড়ি ঘর দেখা যায় যে ঠিকঠাক মতো বৃষ্টি নামলে ঘর ভিজে যায়, একদম খারাপ অবস্থা। তো পরে বললাম যে দেখেন যা হয়েছে হয়েছে, আপনার মেয়ে আমার ফ্রেন্ডের কাছ থেকে 7 লাখ টাকা হাতিয়ে নিছে, আপনি 7 লাখ টাকা 2 টাকা ভেবেন না, এই 7 লাখ টাকা হলে আমরা যে প্রত্যন্ত এলাকায় থাকি অনেক ভালোভাবে বাঁচতে পারবো, আমরা অনেক কিছু করতে পারবো, আর আপনার মেয়ে যে কাজটা করছে টাকাগুলা কোথায় রাখছে সেটাও আপনি হয়তো বা জানেন না, আমরাও জানি না। যাই হোক, পায়ে ধরে মাপ টাপ চাইলাম, যাওয়ার পরে কোনোভাবেই শান্ত হয় না। পরে ওই জায়গাতে উপস্থিত ক্ষেত্রে আমি আজও দুঃখিত যে আমার কণ্ঠ যদি আপনি শুনতে পান আমি দুঃখিত, ওনার গালে আমি একটা চর মারছিলাম, যে মেয়েটা মার্ডার হয়েছে তার মায়ের গালে।
প্রিয় শ্রোতা, আরো একটি বিরতির ঘন্টা বেঁধে গেছে। আমরা যে নির্মম সত্যগুলোকে এখানে তুলে ধরছি সেটার অনেক লোডই আসলে নেবার মতো না, কিন্তু এগুলো ঘটে। এবং যে আজকে এখানে এসে স্বীকার করছে নিজের জায়গা থেকে ও স্বাভাবিক না, এবং ওই সময় পর্যন্ত স্বাভাবিক না, এটা ও স্বীকার করে নিয়েছে। ওর কথাবার্তা, ওর যে অ্যাটাকিং মুভমেন্ট, ওর যে অ্যাটিটিউড, এবং একটা মানুষের মধ্যে টার্গেট হচ্ছে তাকে ওই এলাকার মধ্যে নেতা হতে হবে, ওই এলাকার মধ্যে পাওয়ারফুল হতে হবে, সেটা কতটা ফেরোশাস বানিয়ে দিতে পারে একটা ইয়াং, একটা টিনেজ ছেলেকে। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আজকের এই স্বীকারোক্তি এবং আজকের এই অতিথি শুভর কাছ থেকে তার জীবনের অপ্রিয় সত্যগুলো। আমরা এই অপরাধের জায়গাগুলো আরো কত বিস্তৃত সেটা আমরা দেখব একটু পরে, এবং একটা বিশৃঙ্খল, একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতি বা পরিবেশ বা বন্ধুত্ব, এবং একই সাথে পারিবারিকভাবে পরিপূর্ণরূপে শাসন না করা, শুধু ছাড় দেয়া, কিংবা একইভাবে নিজের জায়গাটা থেকে সামনে কোনো আইডল না থাকা একটা ইয়াং ছেলেকে, একটা টিনেজার ছেলেকে কতটা বিধ্বংসী করতে পারে সমাজের জন্য, এবং কতটা বিধ্বংসী করতে পারে তার নিজের জন্য, তার বেস্ট এক্সাম্পল হচ্ছে আজকের এই শুভ জীবনের অপ্রিয় সত্য। আমরা চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর পর আবারও ফিরে আসছি, যাহা বলিব সত্য বলিব। চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসলাম যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, আমার সঙ্গে রয়েছে শুভ, তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে আপনার তার কাছে আবারও ফিরে যেতে চাই। এবং তাকে যদি আপনি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89।
This track was downloaded from FusionBD.com.
আমরা আবারও ফিরে যাচ্ছি শুভর কাছে। শুভ, আপনি ক্ষিপ্ত হয়ে হোক বা যে কারণে হোক একটা চর দিলেন ভদ্র মহিলাকে, তারপর
মেয়েটার মাকে সজোরে একটা চর মারলাম। উনি মুরব্বী মানুষ, উনি একদমই শান্ত হচ্ছে না, উনি একদম দেখা যায় আমরা গেছি বলে আরো মেয়ে সুখ বেড়ে গেছে। মোট কথা যেটা,
মানে আপনারা কি ব্যাপারটা এরকম ছিল যে ক্ষমা নিব, ক্ষমা জোর করে আদায় করে নিব?
না, ক্ষমা জোর করে নেওয়ার কোনো প্রশ্ন আসে না, আমি ওই মন মানসিকতা নিয়ে জানি।
এখানে একটা বিষয় থাকে শুভ, আমাদের যারা আজকে শুনছেন শ্রোতারা তারাও বলবেন, ক্ষমা তো দুই রকমের। একটা হচ্ছে যে তার পরিবার যদি আপনাকে ক্ষমা করে দেয় সেটা অন্য বিষয়, সেটা নিয়ে আইনি সংস্থাও হয়তো বা কোনো কিছু করবে না, কিন্তু তারপরেও করার একটা জায়গা থাকে লর। আপনারা যে কাজটা করেছেন সেটা একটা সামাজিক অপরাধ, ভয়াবহ রকমের অপরাধ, এবং যদি আপনার বিবেকবোধ জেগেই থাকে তাহলে আপনারা কি এটার জন্য প্রস্তুত ছিলেন যে ওই পরিবার যদি আপনাদেরকে বলে যে তোমাদেরকে থানায় যেতে হবে, তোমার থানা থেকে আত্মসমর্পণ করতে হবে?
এরকম মন মানসিকতা নিয়ে চলে গেছিলাম যে এতে যা হওয়ার হোক আমি ওই ফ্যামিলির সাথে মিট করব।
এবং একই সাথে মাথায় কি এটা কাজ করেছে যে যেহেতু এটা খুনের ব্যাপার, এটা তো পুরো এলাকায় জেনে যাবে, আপনার নিজের পরিবার জেনে যাবে, সবাই জেনে যাবে, এটা ওই পরিবারের কাছে আত্মসমর্পণ করলে?
এখন আমার যে পরিবারটা, আমি যদি বলি যে আমি এই বিষয়টা করি নাই, আর ওটা যদি আমি প্রুফ দিতে পারি, কারণ এর আগে আমি একটা প্রুফ দিছি যে এত বড় বিষয়টাকে আমি ধামাচাপা দিতে পারছি, কারণ ওই জায়গা থেকে আসার পরে মেম্বার পর্যন্ত আমার বাসায় গেছে যে আমরা যা করছি ভুল হয়েছে, কিন্তু আপনার ঘরে যা আছে এটা আপনি ধরে রাখেন, ফিউচারে যা হওয়ার হবে আপনি ওর যা ইচ্ছা ওরে করতে দিন। যাই হোক, আমার বাবা আমার উপর বিশ্বাস রাখছে, আর আমি বাসায় থেকে আপডেট করে কাজগুলো করতাম, সারাদিন যাই করতাম দেখা যায় যে রাত্রে যা বাসায় ঘুমাইতাম,
মানে বাসায় যাতে কোনো ভাবে আপনাকে অবিশ্বাস না করে
এই বিষয়টা আমি ধরতে দিতাম না। যাই হোক, ওনাকে চোরটা মারার পরে উনি যাই হোক মোটামুটি নিজের প্রতি একটা কন্ট্রোলে আসে। আসার পরে উনি আমাকে বলে যে দেখো বাবা, আমার একটাই মেয়ে, এখন তোমরা যে কাজটা করছো, এখন যদি তোমাদের চারজনকে মারি তাহলে কি শোধ দিতে পারবা বা তোমরা রাজি? আমি বললাম যে দেখেন, এই প্রশ্নটা আপনি আবেগ থেকে করতেছেন, আমার গায়ের একটা পশম ওঠানোর মতো ক্ষমতা আপনার নাই, আমার বাপের কিছু না থাকা পারে, আমার মাথায় যা আছে আপনার পুরো গ্রামে তা নাই, এইভাবে চ্যালেঞ্জ করে বললাম। পরে যাই হোক, আমি বললাম যে আন্টি, আমি খুবই দুঃখিত, হাত জোর করে বলতেছি, যা হয়েছে হয়েছে, এটার এগেনস্টে কোনো কথা হবে না, দ্বিতীয় কোনো কথা হবে না, আপনার যা করে দেওয়া দরকার আমরা দেবো আগামী এক সপ্তাহের ভিতরে। ওই দিন চলে আসছি, ওই জায়গায় তারও লোক জঞ্জল হয়েছিল, কারণ যেহেতু বিষয়টা জানি তো সবাই কিছু না কিছু প্রশ্ন করছে, আটকানোর চেষ্টা করছে। তো আমরা যেভাবেই হোক একটা কল দেখেছি যে উনার যা করে দেওয়া দরকার জীবনে বাঁচার জন্য আমরা করে দেবো। এক পর্যায়ে যায় দেখা যায় যে আমার কাছে মানে মিনিমাম 70-80 হাজার টাকার মতো ছিল ওই সময়, মানে ক্যাশ টাকা, আর বেশিরভাগ সময় আমি মানে স্বর্ণ কিনতাম, ওই স্বর্ণটা কিনে আমি মজুত করে রাখতাম, কারণ স্বর্ণের দাম বাড়লে হাজারে হাজারে বাড়ে। তো যাই হোক, ওই সময় আমার কাছে মানে গোল্ডেনও নাই, 70-80 হাজার মতো টাকা আছে, আর সব মিলা দেখা যায় যে 2,05,000-7,000 টাকার মতো হয়েছিল। তো ওই টাকাটা দিয়ে আমরা টিন কিনছি, টিন কিনা তারপরে 3-4 গাড়ি ইট কিনছি, ইট কিনা তারপরে মিস্ত্রি ভাড়া করছি, ভাড়া করে আমরা ওই বাসায় রেগুলার যাতায়াত করতাম। যাতায়াত করে ওনার বাসায় একটা টিন শেড বিল্ডিং করে দিলাম একদম প্লাস্টার করে। তারপরে ওনার বাসায় এলইডি টিভি ওয়ালটনের, যেটা ছোটখাটো আমার ফ্রেন্ড ও দেখি আনছে, ও দেয় ওইটা লাগিয়ে দিয়েছে। তারপরে আপনার ডিশের লাইন, তারপরে ফ্যান, তারপরে উপরে সিলিং করা, তারপরে টয়লেট করে দেওয়া, এরপরে আরো টোটালি সব টাকা মানে ওই 2,05,000-7,000 টাকা যাওয়ার পরে আরো 20-30 হাজার টাকা আমাদের চলে গেছে। তো এটা দিয়ে ওনার বাড়ি ঘর টাড়ি ঘর সবকিছু কমপ্লিট করে দিয়েছি। একদম ওই গ্রামে দেখা যায় যে মানে 5-10টা বাড়ি যদি দাঁড়ায় ওনার বাড়ি পড়বে একটা, এরকম করে দিয়েছি।
মানে সাইন দেখে দিয়েছেন যে আপনারা করেছেন এবং আপনারা গড়ে দিলেন।
তো আমি ওনাদের ওনাকে মানে
জোর করে এগুলো করে দিয়েছে
না, জোর করে না, আমি বলছি যে দেখেন আপনি একজন মা, আমিও কোনো না কোনো মায়ের ঘরের সন্তান, তো আমার সন্তান যদি কেউ এরকম করতো আমারও ভালো লাগতো না।
আমি যে পয়েন্টে ছিলাম যে আলটিমেটলি ওরা কি নিল শেষ পর্যন্ত,
নাকি
আপনারা জোর করে দিয়েছেন যে নিবে না হলে তোমাদের উপর দিয়ে এরকম যাবে?
না, এরকম কোনো হুমকি দেওয়া হয়নি,
ওরা নিয়েছে, দারিদ্রের কাছে পরাজিত হয়েছে। ওকে, তারপর
পরে যাই হোক, এক পর্যায়ে এই বিষয়টা ক্লোজ হয়ে যায়, আমাদের এগেনস্টে কোনো কিছু দাঁড়ানোর মতো থাকে না। পরে এখন ওই মামুন ভাই উনি দেশ ছেড়ে চলে যায়, চলে যাওয়ার পরে এখন আমি একা হয়ে পড়ি, একদম একা হয়ে পড়ি। তখন মানে আমার যে ফ্রেন্ড গুলা এর মধ্যে একজনের মানে বড় ভাইদের সাথে চলতো, দেখা যায় যে রাজনীতি টাজনীতি করতো, এইসব লোকেদের সাথে চলাফেরা করার সময় মানে একটা বড় ভাই দেখা যায় যে প্রফেশন মানে পেশাটাই ছিল মানে মানুষ মার্ডার করা, টাকার বিনিময়ে করতো,
প্রফেশনাল কিলার,
হ্যাঁ,
কন্ট্রাক্ট কিলার যেটাকে বলে।
তো ওনার সাথেও মানে উঠা বসা ওর। তো আমরা যারা এই কাজটা সংগঠিত করছি, এর বাইরে আরেকটা ফ্রেন্ড আছে ভাই, ছেলেটা দেখলে মানে এত সুন্দর, ছেলেটা পড়াশোনাও করে, নামাজও পড়ে, সবকিছু করে, কিন্তু ওই যে বড় ভাইয়ের সাথে অ্যাড আছে তার, এই জায়গায় ওই জায়গায় যায়, কিন্তু ধোয়া তুলসী পাতা। তো এক পর্যায়ে আমাকে বলে যে আমার রাঙামাটির যে ফ্রেন্ডটা, যে শুভ তুই একটা কাজ করবি, মামুন ভাই তো চলে গেল, তাহলে এখন তোর ইন্টারমিডিয়েটের পরীক্ষায় শেষ। তো ওই সময়টাতে আমাকে বললো যে তাহলে এখন কি করতে চাস? আমি বললাম যে জীবনে যা হয়েছে টাকা পয়সা যা ছিল সব শেষ, এখন যাই আছে ধার টার করে একটা কম্পিউটার শেখার চিন্তা ভাবনা। মানে এটা বললাম যে কম্পিউটার কোর্সে ভর্তি হয়ে কম্পিউটারটা শেখার চিন্তা ভাবনা করতেছি। পরে কয়ে বেটা কম্পিউটার শিখে জীবনে কি করবি, টাকা পয়সার দরকার আছে? পরে আমি বললাম যে টাকা পয়সার দরকার অবশ্যই আছে, তো তাই বলে কি করো? কয় এক বড় ভাই আছে আর আমার এক ফ্রেন্ড আছে, ওরা তো মনে কর যে কন্টাকে মানুষ খুন করে, তারপর জমি দখল করে, এটা সেটা অনেক কাজ করে ওরা, আর ওদের তো টাকা পয়সার অভাব নেই, নিজস্ব গাড়ি নিয়ে চলাফেরা করে। আমি কই যে দেখ অতিরিক্ত জিনিস ভালো না, এভাবে বলার পরে ও আমার কথা একদমই শুনে না। তো এর মাঝখানে যে মেয়েটা মার্ডার হয়েছে, যাদের বাড়ি ঘর করে দিলাম, ওই মহিলাটাকে আমি একটা ফোন কিনে দিয়েছিলাম, 1,800-2,000 টাকা আমি কিনে দিয়েছিলাম যে এটা আপনি ব্যবহার করেন, আমার একটা ছবি তুলে ওনার কাছে দিয়েছিলাম। এরপরে ওনারা ওই বাড়ি ছেড়ে চলে গেছে,
ওই বাড়িতে থাকেনি,
ওই বাড়িতে থাকেনি। উনি মানে একদিন আমাকে ফোন করে বললো যে শুভ দেখো এই বাড়িতে আমার ঘুম হয় না, আমি সবসময় কান্না শুনতে পাই, উনি কই আছে আমি নিজে জানি না, ওই বাড়িটা এখনো খালি পড়ে আছে। পরে যাই হোক, এক পর্যায়ে আমি ওদের সাথে লিপ্ত হই কাজে, যে দেখা যায় প্রথমত একটা জমি দখল, জমি দখলটা কিভাবে করা হইতো, দেখা যায় যে আগে যে বড় ভাইরা কথা বলতো যে আপনার জমি দখল করে দিব, কত টাকা দিবেন আপনি, কারণ জমি তো সম্পদ, এটা 2-1 টাকার জিনিস না। তো দেখা যায় যে 1,00,000, 2,00,000, 5,00,000 এইভাবে কোনটা করতো। তো ওই জায়গা থেকে দেখা যায় যে খাইতে খাইতে উপরে থেকে আমরা নিচে একদম অল্প কিছু পাইতাম। তো একদিন মানে একটা জায়গায় কন্টাক্ট হইলো, সফিপুর, সফিপুরে একটা জমি আছে, ওই জায়গাতে মানে বিশাল এরিয়া বাউন্ডারি করা। পরে যাই হোক, আমরা গেলাম, যাওয়ার পরে আমরা এরিয়াতে বাঁশ নিয়ে গেছি আর কিছু পিলার নিয়ে গেছি, যাওয়ার পরে ওইগুলো গাড়বো, গাড়ার সময় অনেক মানে লাঠি শোটা যা আছে, তো আমি তো এমনিতে মানে যে হ্যাংলা হয়ে গেছি আর একটু স্বাস্থ্য ছিল আমার আর কি, তো আমি ছোটখাটো একটা মানে লাঠি নিয়েছি, যে মানে লাঠিটা মানে একদম কাঁচা মানে বাঁশ, ছোট ছোটা, তো যে আসবো ও শেষ, অন্তত মানে যে জায়গায় বাড়ি দিই ওই জায়গাতে শেষ। তো একটা ছেলে মানে পিছন দিয়ে আমার লাঠি মারছে পিছনে, আমার তো মেজাজ গরম হয়ে গেছে, যে আমি দাঁড়িয়ে রয়েছি, সুষ্ঠুভাবে কথা বলে একটা বিষয় যদি মিট করা যায় তাহলে তো ভালো। পরে যাওয়ার পরে আমার লাঠি মারছে, তো আমি উঠা দেরি করে নাই, একটা বাড়ি মারছি যে আপনার কপালের এইদিকে মানে বাম পাশ থেকে এই পাশ থেকে পরে পড়ে যাওয়ার পরে মানে আমি আবার ছেলেটারে মানে লাঠি ফেলে দেয় কুলে নিয়ে ফেলাইছি, কুলে নিয়ে আমি দেরি করি নাই যে ওরে একটা গাড়িতে উঠে আসি যে এই লোকটারে যেভাবে পারেন এই জায়গার হসপিটালে নিয়ে যান, এই লোকটারে একজনে মারছে যে জমি দখলকে কেন্দ্র করে মারা হয়েছে, এই লোকটাকে হসপিটালে নিয়ে যান আপনি বাঁচান। যাই হোক ওই লোকটাকে মানে দেরি করে নাই অটোরিকশা তো আর একটা ছেলেকে দিয়ে উঠিয়ে পরে হসপিটালে পাঠিয়ে দিছি।
না আপনি যখন বাড়িটা দিলেন তখন তো আশেপাশে লোকজন দেখবে যে আপনি বাড়িটা দিলেন, তো আপনি কিভাবে আরেকজনকে দাবি করবেন যে অন্য কেউ বাড়ি দিয়েছে?
ওইটা বললাম যে গাড়িতে ওঠানোর জন্য, আমি বলে যদি আমি আবার সবকিছু করি তাহলে ওকে
ওকে ওকে,
কারণ ওকে তো মানে এখন বাড়িটা দিছে এখন বাঁচাইতে,
ও তো আলটিমেটলি বেঁচে ছিল যেভাবে আপনি বর্ণনা দিচ্ছেন।
হ্যাঁ ও মানে হাত পা গুলো কাঁপতে ছিল ঠিক আছে মানে একদম মানে শেষ শেষের দিকে, তো ওই জায়গাতে হসপিটালের নাম খেল নাই ওই জায়গাতে রাখে নাই, তারপরে মানে ইমার্জেন্সি ভাবে আবার এই এরাম হসপিটালে ওই জায়গাতে মানে হসপিটালে ঢোকার আগেই মারা গেছে, কিন্তু মানে ই করে নাই ঢুকতে ঢুকে নেয় খালি শুধু মানে কয়েক টাকা বিল রাখছে আর খালি মানে যে নাই মানে কয়েক ঘন্টা রেখে কিছু টাকা রাখছে আর যে নাই
হাঙ্গামা
চলতেছে যে যারে বাড়িতেছে যেভাবে, একজনের কইতেছে খুঁটা গাড়তে দিব একজনের কইতেছে দেব না যে আমি খুঁটা গাড়বই, এই চলতেছে
মানে মারামারি চলছে।
হ্যাঁ
আপনি মারার পরে কি করেন?
আমি মারার পরে ওই জায়গা থেকে ওই ছেলেটাকে নিয়ে আমি অটোমেটিকলি বের হয়ে আসি,
ও ছেলেটাকে সাথেই রাখছিলেন আপনি?
হ্যাঁ একটা ফ্রেন্ডকে দিয়ে আর এই কলারে ধরে টানে আমি নিয়ে এসেছি যে তুই এই গাড়িতে বসে এই লোকটা নিয়ে হাসপাতালে যাবি, আমি তরে কইলাম আমি আইতেছি দিছে। পরে যাই হোক ও এভাবে করতে করতে সাবারে নামে ঢুকার আগেই মারা গেছে আমার যতটুকু বিশ্বাস, পরে শেষ পর্যন্ত মানে ওই হসপিটালে কয়েক ঘন্টা রাখছিল, পরে ওই লোকটা মানে যে লোকটা মারা গেছে ওই লোকটা সম্পর্কে যথেষ্ট শুনলাম, তো জীবনে এগুলা আমার কথা শুনে হয়তো ভাবতেছেন যে খারাপ, কিন্তু আমি প্রাউড ফিল করতেছি যে আমি খারাপ করি নাই, কারণ এই ছেলেটা এমন কোনো খারাপ কাজ নাই যে না করছে, ছেলেটার একদম মানে রাজাদের মতো মুখ ছিল গায়ে মানে যে এইখানা মানে হিরোইন খায় যে একদম হ্যাংলা যে যাদের মারতে গেলেও ভয় লাগে যে মরে গেলে তো সমস্যা। পরে এক পর্যায়ে মানে সবকিছু আমি শুনছি যে এই ছেলেটা কি করতো, এই ছেলেটা দেখা যায় যে ও মানে নিজস্ব মানে ট্যাক্সি কেবাস না হলুদ ট্যাক্সি গুলো চলে ওইগুলো একটা গাড়ি ছিল ওর, তো ওরা কয়েকটা ফ্রেন্ড মিলে দেখা যায় যে মেয়েটাকে ভালো লাগতো ওরা মানে যে একটু শুনে যাও আপু টাপু বললে দেখা যায় যে গাড়িতে উঠাইতো, গাড়িতে উঠে কোনো একদিকে টান দিত গ্লাস গুলো আটকিয়া, এরপরে বাকিটুকু যা ইচ্ছে তাই করতো, এইভাবে বেশ কয়েকটা মেয়ের সাথে করতো, আবার ওরা রাত্রিবেলাতে মানে নেশা করতো।
ঠিক আছে কিন্তু সেটার জন্য তো আইন আছে আইনি সংস্থা আছে, কিন্তু সেটার জন্য আপনি তো এইটা জেনে ওকে মারেননি, সেটা পরবর্তীতে আপনি শুনেছেন, সেটা নিয়ে সেটা জেনে সান্ত্বনা পাওয়ার কোনো সুযোগ নেই, এবং আপনি এটা করেছেন একজন মানুষকে হত্যা করলেন এবং সেটা হচ্ছে মহা মহাপাপ, আপনার ধর্ম অনুসারেই সেটা মহাপাপ, এবং এই মহাপাপ এখানেই থেমে থাকেনি। আমি শুধু একটা জিনিস বলতে চেয়েছি প্রিয় শ্রোতা, যে এই সমাজে এই সন্তানদেরকে লালন পালন করা সামাজিকভাবে যেমন আমাদের দায়িত্ব, পরিবারের দায়িত্ব, সবার দায়িত্ব, এবং একই সাথে কাদের সাথে মিশছে বন্ধু বান্ধব তাদের দায়িত্ব, এবং সেটা যদি প্রপারলি না হয় তাহলে এই সন্তানরাই কি হতে পারে সমাজে, সেটার একটা এক্সাম্পল আজকে আপনাদের যাহা বলিব সত্য বলিব তা আরও একবার নতুন করে রাখার চেষ্টা করছি, একটু সামনের দিকে যাই। তারপর
তারপরে এইসব শোনার পরে খুব একটা খারাপ লাগে নাই যে আমি যদি ইচ্ছা করি যে আমি একটা মানুষকে মেরে ফেলবো আমি এটা নিয়ে ভাববো না, আমার মানে আমার মাথায় অন্তত আসবে না যে ওই বিষয়টা।
আমি ছোটবেলা থেকেই আপনার ব্যাপারটা এরকমই
ছিল, আমি ছোটবেলা থেকে মানে যেটা ভাবতাম যে এটা আমার পক্ষে মানে সম্ভব না, আমি না করতাম, দেখা যায় ফুটবল খেলতে গেলে যে আজকে আমি গোল করতে পারবো না, আমারে ফ্রি করে দিল আমি গোল দিতে পারবো না,
এবং আপনি যদি ভাবতেন যে আপনি খারাপ কাজটা করবেন তাহলে আপনি করেই ছাড়তেন?
হ্যাঁ মানে যতটা সম্ভব যেভাবে হোক।
নোট অন দ্যাট পয়েন্ট, আমরা এই বিষয়টা নিয়ে আমাদের সাইকিয়াট্রিস্টের সাথে একটু কথা বলতে চাই যে এই ব্যাপারটা কেন হয় এবং এটার থেকে পরিবর্তনের কোনো উপায় আছে কিনা। ওকে তারপর
তারপরে মানে ওর ফ্যামিলি থেকে তেমন কোনো রিয়াকশন নাই, যে ওর ফ্যামিলিও চায় না যে ও পৃথিবীতে থাকুক, কারণ অনেক জ্বালাইছে, তারপরও সন্তান তো খারাপ লাগছে। যাই হোক যখন শুনছে যে আমরা আর বড় ভাই যারা আছে এদের নাম শুনছে তখন ওরা কিছু বলে নাই,
মানে আপনাদের গ্রুপটা তো টেরোরিস্ট গ্রুপ ছিল আলটিমেটলি,
টেরোরিস্ট কিনা আমি তা জানি না, বাট ওরা কি করতো আপনার যে হিলি বর্ডার মানে ইন্ডিয়া থেকে আসে ওটার ভিতরে দেখা যায় যে আপনার কচু আছে না, বিশাল বিশাল কচু, ওগুলোর ভিতরে দেখা যায় যে অস্ত্রান্ত
আপনাদের গ্রুপ
বড় ভাই তারা আনতো, আমরা মানে দেখতাম আনার পরে দেখতাম, তারপরে টুটা আনতো বন্ধুকে, তারপরে আমি বন্ধুকে তেমন একটা নাম জানি না কিন্তু সোনালী কালারের একটা পিস্তল আছে, তারপরে মানে কয়েকটা মডেল আছে এরকম মানে আনতো, ওইগুলা দেখতাম কিন্তু ওইগুলা দেখ শুট করার মতো মানে চান্স হয় নাই, কিন্তু মজা পাই অনেক যে এগুলা একটা শুট করলে হয়তো বা অনেক আওয়াজ হবে বা একটা মানুষ মরে যাবে বা একটা পাখি রে মারলে পাখি মরবে, কিন্তু অ্যাকচুয়ালি মানুষ মারাটাই যে মানে একটা ভুল করতেছি ওইটা নলেজ আসতেছে না
ওই সময়টাতে।
হ্যাঁ, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি যে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি এরপরে আমার যে কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী, জগন্নাথ, যাই বলেন জাহাঙ্গীরনগর, এগুলোতে তো আমার চান্স হবেই না, আমি কনফার্ম, কারণ আমার রেজাল্ট সম্পর্কে আমি বলতে পারবো কারণ পরীক্ষাটা আমি দিয়েছি, তো আমার অবশ্যই প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে হবে, অনেক টাকা পয়সার প্রয়োজন, টাকা রোজগার করতে হবে, এর মধ্যে বাসায় থেকে মানে সকালবেলা বেরোই সন্ধ্যায় ফিরি, একটা কৈফিয়তের ব্যবসা থাকে যে গেছিলাম আজকে খেলা আছে, খেলা কয়দিন থাকে, রাখলে কয়দিন রাখে খেলা, তো যাই হোক এভাবে অনেক প্রশ্নের সম্মুখীন করছে বাসা থেকে, ওইগুলা যে এখন মানে অবসর সময় পরীক্ষা দিছে তো এখন এই সময় যেতেই পারে, তো বাইরে ঘোরাঘুরি তিন মাসই তো করবো, তো এরপরে ওইটা চলে যায়, ওইটা নিয়ে আর কিছু হয় না, এরপরে নিজের চোখে যে বিষয়টা দেখছিলাম আমি জানি না যে সচরাচর মানুষ দেখে কিনা, মানে একটা ছেলে মানে নদীতে গোসল করতেছে আর আমি নদীতে মানে সেলুর উপরে বসে আমি সিগারেট খাচ্ছি, মানে বর্ষাকাল, তো গোসল করছে ছেলেটা মানে আমার বয়সের চাইতে একটু কম হবে, মানে সবই বুঝে কিন্তু নদীতে গোসল করতেছে, খুব মজা করতেছে, তো ফ্রেন্ডগুলা মানে ওর যে বন্ধু বান্ধব মানে ছেলেটার আমি তেমন ভালোভাবে চিনি না, মানে নতুন এলাকায় আসছে,
কোন নদী এটা?
এটা হচ্ছে আমার বাড়ির পাশে একটা মানে ওটাকে নদী বলা যায় না মানে খাল,
ওকে,
মানে লম্বা করে আসছে,
আপনাদের এলাকাতে নতুন এসছে ছেলেটা?
হ্যাঁ নতুন আসছে, কিন্তু ওর বাবা মা থাকতো আমাদের এলাকায়, ছেলেটা বাইরে থাকতো, তো একটাই ছেলে ছিল বাবা মা, পরে মানে ছেলে যে আসতেছে আর এই পাশ থেকে মানে দুইটা মুখোমুখি হচ্ছে এটা ওই ছেলেটা খেয়াল করে না, ঠিক আছে,
দুইটা মুখোমুখি হচ্ছে মানে
মানে নদী মানে খাল তো মানে এভাবে পাশ অনেক মানে ই আছে, মানে একদিকে লম্বা হয়ে গেছে আর একটু পাশ আছে,
না দুইটা মুখোমুখি কি হচ্ছে
ছেলু ডুব দিয়ে মাঝখানের দিকে এসে পড়ছে ও নিজেও জানে না, কারণ মানে স্রোত প্রচন্ড স্রোত, ঠিক আছে, তো ছেলুটাও কাছে এসে পড়ছে ও, কারণ ও ঢেউ খাওয়ার জন্য মানে ছেলেটা গেলে তো ঢেউ আসবে একটা, ওই ঢেউটা আনন্দ উপভোগ করার জন্য ছেলেটা মানে কাছে গেছে, কিন্তু এই কাছে যাওয়াটাই যাওয়ার কাল সেটা তো নিজে জানে না, তো দুইটা ছেলেও দেখা যায় যে পাশাপাশি মানে কি কারণে আল্লাহর বা ভগবান কার কি প্রতিক্রিয়া সেটা জানি না, কিন্তু ছেলেটার মাথা এই জায়গা থেকে আছে, বডিটা ওই পাশে যা ভেসে উঠছে ওই পাশ দিয়ে, ঠিক আছে, মানে দুইটার আঘাতে মানে মাঝখানে চাপ খেয়ে মাথা না কিন্তু বডি আছে, এটা দেখে মানে খুব খারাপ লাগছে যে এই যে ছেলেটা মানে এখন ছেলুতে মারা গেল, আমি নিজে চোখে দেখলাম, এখানে কেস কাছারি হইলে যে ওই জায়গাতে কে ছিল শুভ ছিল যে চিনে সে বলবে, তো আমি যে ছিলাম কি জবাব দেবো, এই ছেলেটা সে ছেলুতে মরছে আর আমি যে পথে যাচ্ছি দুই দিন পর আমি কোনো গলিতে বা কোনো রাস্তায় বা কোনো বেয়ারিশ লাশ হিসেবে আমি পড়ে থাকবো, আমি বুঝলাম ওই জায়গাতে কিছুটা, এরপরে দেখা যায় যে রাজনীতি হলো যে আপনার মানে ভাইরাস মিশ্রিত রক্ত দিতে, আমার রক্তের গ্রুপ পজিটিভ, আমি জানি না ভাইরাস আছে কিনা আমার রক্তে, তবে যাদের মানে রাজনীতিতে ভাইরাস মিশ্রিত রক্ত আছে এরা মানুষ কিনতে পারে, মানুষ কিনে এমনকি তাদের দিয়ে ব্যবহার করে অনেক কিছু মানে অনেক কিছু করায়, আমি শুভ নিজে এক্সকোরলা গাড়ি নিয়ে চলাফেরা করছি, মানে নিজে ঘুরছি আমার বাসায় থেকে আমার স্ট্যান্ডে আসছি, স্ট্যান্ডে থেকে অন্য জায়গায় গেছি, ভালো ভালো জায়গায় ঘুরছি, এইগুলো হচ্ছে রাজনীতির ফল,
আপনি রাজনীতির সাথে জড়িত হলেন?
হ্যাঁ, আমার এলাকাতে মানে ওইটা মানে পার্টটা বাদ দিলাম যে মার্ডার যে বিষয়টা, আমার প্রচন্ড পরিমাণে মানে ভয় লাগতেছিল, আমি মানে কাঁপতেছিলাম যে এটা কি হইলো, একটু আগে ছেলেটা আমার চোখের সামনে গোসল করতেছিল এখনই নাই, সব কান্নাকাটি, নদীর পাড়ে মানুষের অভাব নেই, তাহলে আমার অবস্থাটা কি হবে, এটা চিন্তা করলাম, মানে পুরো মাথা নষ্ট।
মৃত্যু ভয় বলে যেটা সেটা আপনার মধ্যে প্রথম কাজ করলো,
মানে
যে কোনো মুহূর্তে আপনিও তো মারা যেতে পারেন।
পুরো মাথা নষ্ট হয়ে গেছে আমার, একদম শরীর কাঁপতেছে, ঠান্ডা হয়ে গেছে। পরে ওই জায়গা থেকে কোনোভাবে উঠে একটা দোকানে এসে আমি চা খাই। চা খাওয়ার পরে মানে ধীরে ধীরে একটা সিগারেট ধরিয়া পরে হাঁটতে থাকি। হাঁটার পরে মানে এক ফ্রেন্ডের সাথে দেখা হয় যে তুই কই গেছিলি, তো আমি সময় পেলে আমার একা থাকতে ভালো লাগে। একা আমি মানে যদি আমার একা এই জায়গাতে বসে রাখি না, আমি বসে থাকতে পারবো সেটা যে কোনো ওয়েতে হোক। পরে আমি বললাম যে আমি তো একটু নদীর পাড়ে গেছিলাম, তো তুই কই যাস, তো ফর্মাল কথাবার্তা বললাম। পরে কয় তোরে একজনে দেখা করতে বসে, আমি বললাম যে কে দেখা করতে পারে। পরে কয় না তুই কালকে সকালবেলা রেডি থাকবি, আমি তোরে নিয়ে যাবো। আমি বললাম কোথাও বেড়াইতে টেড়াইতে যাবি নাকি, কেউ আসবো? কয় না। বললাম যে ঠিক আছে তাহলে আসিস। ও সকালবেলা দেখি 9টার দিকে মানে ঘুম থেকে উঠল, পরে দেখি আসছে। আসার পরে মানে আমার বাসায় কত সুন্দর ব্যবহার, মানে বিগত দিনে আমার বাবা মার সাথে আসলে কথা বলে না, আমার রুমে যে চুপচাপ বসে থাকে, দেখা যায় টিভি দেখে। কিন্তু ওই দিন বাবা মার সাথে খুব মিল দিয়ে কথা বলতেছে ওই ছেলেটা, আমার বন্ধু, আমারে বের করার জন্য। আমি বের হয়েছি, বের হয়ে আমি বলছি যে একটা সত্যি কথা কবি, আমি তোর ফ্রেন্ড, আমি কিরকম তুই ভালো করে জানো। তুই বিগত দিন আমার বাবা মার সাথে কথা বলস না, আজকে কত সুন্দর করে কথা বলি, তাহলে কারণটা কি? পরে বলে যে দেখ আমরা আসলে রাজনীতি করি, কন্ট্রাকে যা খুশি তাই করি, তারপরে মানে যত ধরনের অকারেন্স আছে আমরা করি, কিন্তু আমরা কোনোদিন কিন্তু নেশা করি না। তুই কি মাল খাস? আমারে বলে, বলে যে না আমি মাল খাই না, খাওয়ার মধ্যে ওই টুকটাক সিগারেটটা খাই, তাও এখন বর্তমানে খাই না। পরে ওই ছেলেটা মানে আমার বন্ধু, আমার এক বড় ভাই, উনি আপনার ইসে পড়ে, এই যে এই নর্দার্ন ভার্সিটি আছে না, মানে রেদিয়ে শ্যামলী রেদিয়ে, ওই ভার্সিটিতে পড়াশোনা করে। তো ওই ভার্সিটিতে পড়াশোনা করে এটা আমি ওর কাছ থেকে শুনলাম, কিন্তু ছেলেটাকে আমি এর আগে বহুবার দেখছি কিন্তু কথা বলি নাই। তো ওই ছেলেটা মানে আমার চেয়ে অনেক সিনিয়র, কিন্তু রাজনীতি করে। তো এখন সমস্যাটা হলো যে নির্বাচন করতে হইব না নির্বাচন বানচাল করতে হইব, কথা তো দুইটা, হয় একজনকে করে পাশ করামু না হয় কেন্দ্রে ভাঙচুর করুম বা নষ্ট করুম। এখন আমার দিয়া বললো যে তুমি আজকে আসছো আসছো চলে যাও, কালকে এসো। তা আমি বললাম যে আমি শুভ ঘুরার বোলা না, মানে যে ঘুরা যামু ঘুরার বোলা না, যা কর আছে এনে ভদ্রলোকের মতো করে দেন, আমি জানি আপনি রাজনীতি করেন। তাই বলে একদম বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে যান নাই যে আপনার জন্য আমার ওয়েটিং এ থাকতে হবে একদিন, আমি আপনার সময় দেখলাম যে আপনার যদি সময় থাকে কালকে এসে দেখা করেন আপনি। যাই হোক, উনি খুব রাগারাগি করলো আমার সাথে, রাগারাগি করার পরে আমি ওগুলা কানে নিলাম না। পরে বলে যে তোমার রাজনীতি করতে হবে, তো রাজনীতি করতে বলতে আমি ওইভাবে জড়াইলাম না। আমি বললাম যে ঠিক আছে, যদি কোনো কেন্দ্রে আপনারা যখন নির্বাচন করেন, এই যে আমাদের হাই স্কুলে কমিটি নির্বাচন হলো, তো 2 বছর মেয়াদে, তো খুব জাঁকজমকভাবে রাত্রিবেলা আমার বাসায় আসছে আমার রুমে যে তুমি নির্বাচনের দিন সকালবেলা যাইবা। একদিকে আমি ভুটান না, সত্যি কথা আমি ভুটান না, আমার ন্যাশনাল জন্মসনদ আছে। তো পরে যে যাবা, যে তুমি দেখবা পরিস্থিতিটা কি, লোকের মুখে শুনবা যে আসলে কোনটা যায়। তো আমি দেখা যায় যে পরিচিত লোক তো সব জায়গায় থাকে, তো ওই জায়গাতে যা শুনলাম যে এই জায়গাতে পাস করবো কোনটা, বাংলা কোন। পরে কইলো যে ওনার যে দল ওইটা কইলো না। আমি ফোন দিলাম যে ভাই আপনার দলের কথা তো কয় না, ভাই তাহলে ওই জায়গাতে ভাঙচুর হবো। আমি বললাম ইম্পসিবল, এই জায়গাতে ভাঙচুর হবো না, কারণ ওইটা আমার পাশের গ্রাম, ওই গ্রামে যদি ভাঙচুর হয় তাহলে আমি এলাকায় থাকতে পারবো না। আমার যেটা চিন্তা ভাবনা আমি না করলাম, কথাটা রেকর্ড করলাম, অনেকভাবে বুঝাইলাম যে ভাই এটা আমার পক্ষে সম্ভব না।
রেকর্ড মানে কি? সেলফোনে রেকর্ড করলাম,
সেলফোনে রেকর্ড করলাম যে এটা আমার পক্ষে ইম্পসিবল।
প্রিয় শ্রোতা, আরেকটি বিরতির ঘন্টা বেজে গেছে, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, ঠিক ফিরে আসবো রাত 1টার টাইম চেকের সঙ্গে সঙ্গে। আপনারা শুনছেন যাহা বলিব সত্য বলিব, আজকের অতিথি হচ্ছে শুভ। শুভকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। এটা ফেসবুক ভেরিফাইড একটি পেজ, এখানে যাওয়ার পরে আপনি আরেকটি পেজের লিঙ্ক পাবেন, সেই লিঙ্কের পেজটিতে গিয়ে আপনি লাইক দিয়ে মেম্বার হয়ে যেতে পারেন এবং শুভকে দেখতেও পারেন। আমরা ফিরে আসছি ঠিক রাত 1টায় টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে।
যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব,
প্রিয় প্রিয় শ্রোতার সময় এখন রাত একটা, আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। যাহা বলিব সত্য বলিবতে আজকের অতিথি হচ্ছে শুভ। শুভর কাছে আমরা ফিরে যাচ্ছি, তবে এই পর্যায়ে আপনাদের সবাইকে একটা এসএমএস পোলের মুখোমুখি করতে চাই। এখন পর্যন্ত আপনি শুভর কাছ থেকে যা শুনেছেন তা কতটুকু বিশ্বাসযোগ্য আপনার কাছে মনে হয়েছে ওভারঅল, আপনি একটি মতামত আমাদেরকে জানাতে পারেন। এবং এসএমএস পোল নিয়ে আমরা সবসময় বলে থাকি যে এসএমএস পোলে লাভ পার্সেন্টেজ যদি বেশি হয় যেখানেই হোক না কেন, সেখানেই কিন্তু গল্পের ইতি ঘটবে। আপনি যদি মনে করেন যে শুভ যা বলছে তা বিশ্বাস করার মতো, তাহলে লিখবেন ইয়েস। আপনি যদি মনে করেন যে শুভ যা বলছে সেটা বিশ্বাস করা যায় না, তাহলে লিখবেন নো। যেভাবে পাঠাতে হবে, আপনি প্রথমে লিখবেন ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে, অর্থাৎ 2221 নম্বরে। একটু পরেই আমরা কম্পিউটারের মাধ্যমে জানিয়ে দেবো SMS পোলের রেজাল্ট। শুভ ফিরি আপনার কাছে। তারপর
তারপরে নির্বাচন কেন্দ্রে আপনার হইলো, নির্বাচন হইলো, কিন্তু বড় ভাইটা আমার খুব জানলো যে তুমি কেন করলা না, আমাদের প্রার্থী তো ওই কেন্দ্রে বিজয়ী হওয়ার কথা। আমি বললাম যে ভাই দেখেন, ভালো করে যদি আপনারা পাবলিককে কনভিন্স করতে পারতেন তাহলে অবশ্যই আপনাদেরকে সাপোর্ট দিত। আপনারা বোঝাইতে পারেন না যে আপনার যে প্রার্থী সে ভালো লোক বা তার সবকিছু আছে, সে পাবলিককে হেল্প করতে পারবেন, আপনি বোঝাইতে পারেন নাই। সো আমার তো এই জায়গাতে কিছু করার নেই, কারণ আমি আমার পাশের গ্রামে গঞ্জাম করতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। যাই হোক, ওইটা ওই পর্যন্তই থাকে, ওই কেন্দ্রে কিছু হয় না। তো এইভাবে রাজনীতিটা আমার কাছ থেকে আস্তে আস্তে শেষ হয়ে যায়, কারণ আমার দ্বারা কিছু হচ্ছে না ওই জায়গাতে। তো যাই হোক, এরপরে আরো দুইটা হত্যা আছে, যে দুইটা মানে প্ল্যান বলবো কিনা জানি না, তবে মানে হাইওয়ে রোডের একটা ঘটনা, এই খুব সেন্সিটিভ একটা ঘটনা। একটা বন্ধু, সে বিদেশ থাকে, আর যে বন্ধুটা মানে ওই বিদেশি বন্ধুর বউকে আনতে যাচ্ছে, তার সদ্য একটা বাচ্চা হয়েছে, শুধু রিলিজ করে দিয়েছে হসপিটাল থেকে। তো বন্ধু বিদেশ থেকে ফোন দিয়ে বলছে যে তুই নিয়ে আয়, তোর ভাবিরে নিয়ে বাসায় যা। তো আমি ওই দিন মানে একটা পাম্পের সামনে ঘটনাটা ঘটবে আমি নিশ্চিত জানি, তো পাম্পের সামনে বসে রয়েছি আমি চেয়ারে, কারণ গেলে চেয়ার টেয়ার ছেড়ে দেয়, ওই জায়গাতে বসে থাকি চুপচাপ। তো এর আগে পোলাপানে প্ল্যান করছি, কারণ মহিলাটা দেখতে অনেক সুন্দরী ছিল, ঠিক আছে। তো ওই আমার যে ফ্রেন্ড সার্কেল, যে আজকে বাচ্চা হয়েছে, তো মানে আমাদের ফ্রেন্ড সার্কেলের সমস্যা হলো যে এর আগে মানে ওনারে পছন্দ করতো যে মহিলাটা, এটা হচ্ছে সমস্যা, বিয়ে করতে পারে নাই।
আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যে কোনো একজন তাকে
পছন্দ করতো, তো মানে ওই বিদেশি বন্ধুর বন্ধু নিয়ে যাইতেছে মোটর সাইকেলে করে। তো আরেকটা মানে আমার বন্ধু ভারী মোটর সাইকেল আছে, মানে অন্য টাইপের
জিপসি,
যাই হোক। তো ওই মোটর সাইকেলে চড়া ও আসতেছে মানে স্লো, যে ওই মোটর সাইকেল একটা লাচ্ছি মানে, কারণ হাইওয়ে রোড ধ্বংস হয়ে যাবো সব, নগদে হার্ট ব্রেক করা সম্ভব না, অন্তত বড় গাড়ি না। তো যাই হোক, যা কথা তাই কাজ, আমি চুপচাপ বসে আছি। আমার না, আমি বসছিলাম না, আমি বাহিরে বসছি মানে পাম্পে, যেটা সামনে ও ঘটনাটা ঘটাবে, কারণ ও তো পাশেই বসে আছে মোটর সাইকেল নিয়ে, কারণ দূর থেকে দেখতেছে যে আসতেছে। তো যাই হোক, ওইভাবে ও পাশে এসে একটা লাঠি মারছে, আর লাঠিটা লাগছে মহিলার মানে পায়ে। সে মোটর সাইকেল লাগে নাই, কিন্তু মোটর সাইকেলটা পইরা মানে যে লোকটা চালাইতে ছিল ওই লোকটার এক মানে একটা পা মানে একদম পুরা আয়ুর্বেদিক দিয়ে মানে আলাদা হয়ে গেছে। আর একটা বাস মানে উপর দিয়ে চলে গেছে একদম, মানে জায়গায় জায়গায় ঠিক নাই। আর মহিলাটার কাছে গেলাম যে কি অবস্থা দেখি, তো যা দেখি যে মাথার মানে যে খাপড়ি উপরের পাটটা এটা উঠে গেছে, এগুলো পড়ে রয়েছে। ছোট বাচ্চাটা দূরে পড়ে আসছিল, ওটারে হসপিটালে নিয়ে গেছে। তো ওটা নিয়ে যাওয়ার পরে দেখা যায় যে ওইভাবে যে ট্রিটমেন্ট করা নগদে হয় না, ছোট বাচ্চা তো পরে ওইটার বাসে নেই, সব একদম মাটিতে পড়ে গেছে।
আপনার যে ফ্রেন্ড এই কাজটা করলো তাকে আপনার মানে আমি মানে আমি টোটালি বাকলেস
মানে ফ্রেন্ড আসলে এরপরে ওর নামটা আমার লিস্টে থেকে কেটে দিছি, কারণ এরকম কাজটা মানে আমি বুঝতেছি দিন দিন বুঝতেছি যে একটা করে মানুষ চলে যেতেছে, একটা করে অভিশাপ আমার উপর পড়তেছে। মানুষের অভিশাপ কি জিনিস সেটা আমি জানি, নিজে আমি জানি, কারণ তোমার যদি একটা কথা বইলা ফেলে মন থেকে তাহলে কিছু করার থাকে না।
মানে যাই হোক, এই পরিকল্পনার সাথে আপনি মোটামুটি জড়িত ছিলেন, যদি এই কাজটাও করতে না পারতো তাহলে নিশ্চয়ই আপনি ওকে শেল্টার দিতেন বা যে কোনো হোক ভাবে ওখান থেকে বের করে নিয়ে আসতেন, ব্যাপারটা এরকমই।
পরে আমি ওরে যেভাবেই হোক একটা কথাই বলছি, ওই জায়গাতে লোক জড়ো হয়েছে যে এই জায়গাতে যদি কারো মানে ক্ষমতা থাকে তাহলে ওরা একটা টাচ করে দেখেন। আমি দাঁড়িয়ে বললাম যে
সবাই তো বুঝে গেছে যে কাজটা ও করেছে,
মানে ও যে লাথি মারছে তো বুঝছে, মানে সবাই দেখছে ওটা। পাম্পে অনেক গাড়ি আছে না, আর আশেপাশে অনেক হোটেল, তারপর দোকানপাট আছে না, সবাই তো বসে রয়েছে আর গাড়ি যাইতে গেছে, আর অ্যাক্সিডেন্ট হয়েছে যাতে মানুষের অভাব নাই। তো ওরা যাই হোক, ওই ছেলেটারে মানে মারছে, ওরও মানে ফাটিয়ে ফুটিয়ে ভালো হয়েছে ওই জায়গায়। পরে ওরে বাঁচানোর জন্য মানে এখন আমার নিজের প্রতি হীন আছে যে ওরে আমি বাঁচেছি, ওরও আসলে মরা উচিত ছিল। পরে যাই হোক এক পর্যায়ে
অন্যায় যে করে এবং অন্যায় যে সহ্য করে কিংবা শেল্টার দেয় দুজনে
মানে খুব ঘেনা লাগছে ওরে। পরে যাই হোক ছুটি আনছি কোনো না কোনো ভাবে। তো এইভাবে মানে রক্তাক্ত অবস্থা দেখে আর নদীর পারে ঘটনাটা আমি দেখার পরে আমি যে মানুষ আমার মধ্যে যে একটা ভয় মানুষের যে থাকে মনে হয় আমার মধ্যে চলে আসছে। তারপরে ইন্ডাস্ট্রিতে যাই, দেখা যায় যে ইন্ডাস্ট্রিতে যে চার পাঁচটা পোলাওয়ান গেলাম ওই ম্যানেজারে ফোন দিলে যে এই ভাই পাঠাইছে টাকা লাগবে, ওই দেখা যায় যে উনি প্রথমে গার্তেরামি করলে যে দিব না, ওই দেখা যায় যে একটা ছোট একটা জিনিস টেবিলে নিয়ে বন্দুক বা চাকু টাকু যা আছে সেটা দিয়ে একটা রাখলেই বাবা চুপ হয়ে যায়, কারণ মানুষ বাবা মার কথা না শুনলেও বন্দুকের কথা শুনে। তো যাই হোক এরপরে টাকা পয়সা এইভাবে মানে ইন্ডাস্ট্রি থেকে আনি, বড় বাইরে দিয়ে আমরা চলি, এভাবে আমার অনেক টাকা হয়ে যায়। আমি দেখা যায় যে 8-10 লাখ টাকার মতো ওইভাবেই আমার হয়ে যায়, মানে আমার বেডেই থাকে কারণ আমার রুমে কেউ ঢুকে না। দেখা যায় বিছানার চাদর ধুইতে হইলে আমি বের করে দিই যে এটা ধুয়ে দেন। তো এইভাবে চলতে থাকে। তো এক পর্যায়ে যে মানে সবাই মানে পালসার গাড়ি সবাই কিনলো যারা আছে, কিন্তু আমার যারা একদম ক্লোজ ফ্রেন্ড এরা সবাই মানে পড়ালেখা তারপরে ভালো একটা জব পাওয়ার চিন্তা ভাবনা সবাই সবার মতো করে মানে বেছে নিতেছে, কিন্তু আমি অন্ধকার জগতে পড়ে রয়েছি এটাই মানে একটু একটু বুঝতেছি ক্লিয়ার না। পরে যাই হোক এক পর্যায়ে আমি মানে সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি কিনলাম এক্সপ্লোরার, কাগজপত্র দিল না যে পাওয়ারই চলবো এটা সমস্যা কি, এখন গাড়ি তো চালিয়ে পারি না আর মোটর সাইকেল কোনোভাবে চালিয়ে পারি ঠিক আছে কিন্তু গাড়ি তো চালিয়ে পারি না। আমি তো বাসায় গাড়ি নিয়ে আসতাম না, গাড়ি রাখার আলাদা জায়গা ছিল আমাদের এলাকায়, মানে আলাদা একটা গ্রামে, আমার গ্রামে ঢুকতে আরেকটা গ্রাম পরে, ওই জায়গাতে একটা লোকের গাড়ি আছে মানে এলিয়ন গাড়ি আছে ওইটা উনি রাখে আরেকটা মানে পাশে জায়গা খালি থাকে। মানে আমি বলছি যে মাসে যে কয় টাকা নিয়ে আপনি খুশি আমার গাড়িটা এই জায়গাতে থাকবো, কিন্তু এটা যে আমার গাড়ি এটা কিন্তু ফ্লাশ করা যাবে না কারণ মানুষের প্রশ্ন আসতেই পারে তুমি কি করো ইন্টারমিডিয়েটের অবসরে আছো তুমি এত টাকা কই পাও এক্সপ্লোরার গাড়ি কেন তোমার আপনার 3.5 লাখ টাকার মতো হবে, 3,75,000-76,000 টাকা মানে বিসি আর কি হ্যান্ড ক্যাশ। এর আগে মানে গাড়ি নেওয়ার জন্য খাওয়াইছি টাওয়াইছি
সেখানেও খুব সোজা ভাবে জিনিসটা আসেনি, অন্যায় ভাবে হলেও কিছুটা ব্যাপার আছে বুঝতে পেরেছি।
তারপরে যাই হোক গাড়ি নিয়ে মানে যেভাবে হালকা ভাবে চালানো শিখছি, তো ওই টুকটাক চালাই যতটুকু সম্ভব মানে ওইভাবে হাই স্পিডে টানা পারি না। তো শেষ পর্যন্ত মানে যেটা হলো থার্ড যে মানে মার্ডারটা সেটা মানে আমার কোনো হাত নাই যে আমার একটা যে প্ল্যান থাকে বা পরিকল্পনা থাকে, কিন্তু একটা মানে আমি বারবার যদি ভাত খাই তাহলে মানুষ মনে করবো যে ওইটি ভাত খাইছে ও। তো আমার মানে এইসব ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ না মানে বড় ভাই আমার দেখে প্রচুর ভয় পাইতো যে মানে আমার সামনে সিগারেটও খাইতো না উনি বড় ভাই, তো আমি খাইতাম। উনি মানে যেটা করলো যে খুব মারাত্মক বিষয়টা মানে আপনার পাহাড় সখীপুর একটা জায়গা আছে উত্তরে গারো বাজার সখীপুর সাগর দিঘি গারো বাজার ওই দিকে একটা মাজার আছে আপনার, ওই জায়গাতে সামনে একটা বিশাল মাঠ আছে, ওই মাঠে গাড়ির অভাব নেই আর ওই জায়গাতে ধান্দা ফান্দা করার লোকের অভাব নেই। তো আমি মোটর সাইকেল নিয়ে গেছি, তো ওরাও 3-4টা মোটর সাইকেল মানে দুজন দুজন করে গেছে সবাই নিয়ে। যাওয়ার পরে আমি জানি না যে মাজারে কোনো মানে ই গেছে ছেলে গেছে মানে ওদের শত্রু, তো ওইদিকে আমার রিলেটিভ আছে কিন্তু আমি ফ্ল্যাশ করি না যে এইদিকে আমার রিলেটিভ আছে, বাট আমার যে ওই জায়গাতে যাওয়াটা এটাই গোপন ঠিক আছে, আমি যে যাইতেছি এটাই আমার জন্য অনেক কিছু বেশি, ওই জায়গাতে যাওয়ার কিছু করা অসম্ভব। এখন ওই মাজারে মানে ছেলেটা ওর মারে নিয়ে গেছে, ওর ওয়াইফরে নিয়ে গেছে আর ওর একটা বাচ্চা নিয়ে গেছে ঠিক আছে। তো ছেলেটা মানে কি করছিল মানে আমাদের মধ্যে মানে ও আসিল দালাল মানে বিদেশ লোকজন পাঠাইতো, তো পরে ওই আমার এক বন্ধু মানে ওর কাছে নিয়ে টাকা জমা দিয়েছিল। আমি ওর একটা প্রশ্ন করেছিলাম এই কথাটা শোনার পরে যে তুই ঠাকুর হলো গাজীপুরের কালিয়ে ঘুরে তুই ওই দিকের লোকের কাছে টাকা জমা দিবি কেন, এইদিকে দালালের অভাব, তুই আমারে বলতি আমি দরকার যেভাবে পারতাম আমি তোর ব্যবস্থা করে দিতাম। যাই হোক পরে মানে সবচেয়ে খারাপ লাগছে ছেলেটার মানে ওয়াইফের কাছ থেকে মেয়েটা মানে একটা মেয়ে ছিল মানে ছোট বাচ্চা ওইটাকে মানে উলে থেকে টান দিয়ে আয় না ঠিক আছে ধূপ ধাপ মানে বউ সহ মানে ওই লোকটার মাই মানে যত পারছে মারছে
টাকাটা তোলার জন্য,
হ্যাঁ টাকাটা তোলার জন্য। তো মেয়েটার এই মানে ছেলেটার মারে মারে নাই, মা জেগেছিল মাঝে মারে মারে নাই, কিন্তু বৌরে আর মানে জামাই দুইটারই ক্ষমতা মারছে, মারার পরে একদম ফাইটা ফাইটা অবস্থা খারাপ। তো আমরা তো গাড়ি নিয়ে আবার রিপিট রিপিট করার পরে ওরা হসপিটালে এই পাশে ভর্তি এসে পরে যা শুনতে পারছি, ওই জায়গাতে মারার পরে মানে ওই জায়গাতে থাকার কোনো প্রশ্নই আসে না, মানে যা ধুপধাপ মারি। তো মায়ের দেখার পরে আমরা চলে আসি, চলে আসার পরে পরে শুনতে পেলাম যে হসপিটালে ভর্তি হয়েছিল, পরে এমন ভাবে মারছে যে চোখ একদম নষ্ট করে দিয়েছে। পরে যাই হোক ওই লোকটারে মানে চোখটা নষ্ট হয়ে গেছে, পরে কিচ্ছু দেখতে পারে না, পরে নিজে মানে ওই ছেলেটা হয়তো বা চিন্তা করছে যে চোখ নেই বেঁচে থেকে লাভ না, ঠিক আছে কান্দে শুনলে সব বিচার হলো না, মুখ দেখে লোক বিচার হলো না, দেখার দরকার। পরে ওই ছেলেটা নিজে নিজে একদম মানে দেখা যায় যে ই থাকে না, তারপরে এই যে এই কণ্ঠের এই জায়গাতে যে নিচু জায়গাটা এটাতে একদম মানে বসে দিছে, মানে নিজে নিজে একদম শেষ হয়ে গেছে। পরে
এটা আপনি জানলেন
এটা পরে ওই এলাকায় আমি গেছিলাম, মানে একটা ছেলের মানে দোকানে বসে মানে চায়ের অর্ডার দিচ্ছে আর এসে যে ভাই আমি কিছুদিনে মাজা আসলাম দেখলাম মারামারি হয়েছে, ওইটা কি হলো? কারণ ওই ছেলে তো নিজে নিজে মরে গেছে, ওর ওয়াইফের তেমন কিছু হয় নাই, মহিলা মানুষ তো খুব একটা মারে নাই, মায়া করছে। পরে আমি চলে আসি, পরে ওই জায়গাতে আর কোনো যোগাযোগ করিনি, আর কার টাকা কে তুলে টাকা পয়সার বিষয় বাদ। পরে এখন আমার যে গাড়ির যে বিষয়টা আছে এখন সার্জেনে তো ধরবেই, চন্দ্রাত্রি মোড়ে একদিন ধরছে। বিশ্বাস করেন ভাই, মানুষের সাথে এরকম ব্যবহার আসলে আমি নিজে করছি কিন্তু করা ঠিক না, এখন বুঝতেছি। একটা সার্জেন ধরছে, তার টাকার প্রয়োজন, আমি জানি যে সে ধরছে তার টাকার প্রয়োজন, তো আমি তারে আমার মানি ব্যাগ থেকে 500 টাকা দিছি যে আপনি এটা রাখেন, কয় না গাড়ি সাইড করেন, গাড়ি থানায় নিয়ে চলেন। আমি একটা গালের মধ্যে মানে প্রকাশ্যে চর দিছি, ফালা দিছি। এই জায়গাতে উঠলে কিন্তু একদম মাটির সাথে পিছিয়ে হলো, মানে খুব খারাপ অবস্থা ছিল। পরে টাকাও নিয়েছিল না, গাড়ি ছেড়ে দিয়েছিল, পরে গাড়ি রাখবো না। পরে ওই লোকটা যে কাগজপাতি দেয় আমাদের, পরে কয় সত্যি কথা ভাই আমিও এইভাবেই গাড়িটা কিনছি, আমার কাছে আমি তাহলে দুদিনের ভিতরে গাড়ি বিক্রি করে দিবি। পরে গাড়ি আমার বিক্রি করে দিছে ওই 3.5 লাখ টাকা দেওয়া ওইটা কিনা হয়েছিল, পরে আমার 1 লাখ টাকা নিয়ে গেছে,
2.5 লাখ টাকাতে গাড়ি বিক্রি করে।
ঠিক আছে,
আপনি পুলিশের গায়ে হাত তুললেন?
মানে পুলিশের গায়ে আসলে ভাই অ্যাকচুয়ালি হাত তুলতে চাই নাই, কারণ উনি একজন সরকারি কর্মকর্তা, ওনার ডিউটি উনি পালন করতেছে, বাট আমি ওনার যেটা প্রয়োজন ওনাকে দিছি। উনি আমারে ধরছে কারণ সব পুলিশ যারা মানে রাস্তাঘাটে ধরে যে তারা যে টাকার জন্য ধরে তা না, আমি অনার করি পুলিশকে, তো ওনার যে চাহিদাটা উনি কেনই বা আমাকে ধরবে? আমার গাড়ি উনি সার্চ করলে তো কিছুই পাইত না, কিছুই নেই।
কিন্তু আপনি তো অবৈধ গাড়ি চালাচ্ছেন, উনি তো
ওনার আমার তো অপরাধ একটাই।
পয়েন্টটা হচ্ছে কি, আপনি আমি জানি না আপনি এখনো বুঝে উঠতে পারছেন কিনা, ইনফ্যাক্ট আপনি এখন যে দাবি করছেন যে আপনি সব জায়গাতে ফিরে এসেছেন সেটাও খুব বেশি দিন যাবত না। আমি আপনার ট্র্যাকটা যতক্ষণ কথা শুনলাম বুঝতে পেরেছি, একটা যেটা হচ্ছে যে প্রচন্ড রকম রাগী আপনি ব্যক্তিগত জায়গা থেকে, এক। দুই নম্বর যেটা সেটা হচ্ছে যে আপনি যখন রাগ করেন তখন আপনার মাথায় কোনো হিতাহিত কোনো জ্ঞান থাকে না, হ্যাঁ, এবং এটা একটা সাইকোলজিক্যাল কিন্তু প্রবলেম। আপনি যখন ওই সার্জেন্টের গায়ে এভাবে হাত তুললেন, এটা আপনার এলাকার মধ্যেই ছিল?
না, এটা আমার বাসা থেকে অনেকটা দূরে ছিল,
অনেকটা দূরে ছিল। তো আপনাকে যদি পুলিশ ধরে নিয়ে যেত সেই মুহূর্তে
কোনো লাভ নেই?
কেন লাভ নেই?
কারণ আমার মানে ওই সময় যে পাওয়ারটা ছিল, কারণ আমি যেভাবে চলতাম, যে যদি ওদের ক্ষমতা থাকতো তাহলে আমারে ধরে রাখো,
ব্যাপারটা এরকমই ছিল,
ডোন্ট কেয়ার, পারে ধরুক, আই ডোন্ট কেয়ার, এরকম অবস্থা।
দ্যাট ওয়াজ দ্য থিং, দ্যাট ওয়াজ দ্য বিহাইন্ড ইউ, যে কারণে আপনি কোনো কিছুই মানেননি। ওকে, তারপর কি হলো?
তারপরে যাই হোক ওনার কাছে আবার আমি মানে সরিও বললাম যে ভাই দুঃখিত, আসলে মাথাটা গরম হয়ে গেছিল, কিন্তু আপনার টাকাটা নিলে সমস্যা কি? আপনি আমার গাড়ি ধরছেন, গাড়ি তো থানায় নিয়ে আপনি রাখতে পারবেন না, আর আমার আপনি চিনেন না, ঠিক আছে, কিন্তু এখন এই জায়গাতে আমি একটা চিৎকার করলে এই জায়গাতে পোলাপানের অভাব হবো না। পরে যাই হোক এভাবে কথা রাখবে বলে ওনার কাছে সরি বলে পরে আমি চলে আসছি। এরপরে মানে দেখা হলে উনি আমার সাথে মানে খুব সুন্দরভাবে কথা বলে, মানে ডিউটি বাদ দেয় সব আমার সাথে মানে চা খায় খাওয়ায়, এটা গেলো হচ্ছে আপনার মানে ওই ওনার সাথে মানে খারাপ বিহেভ। তারপরে এমনিতে দেখা যায় যে আমার ভালো লাগার ভিতরে মানে রাত্রে 10টার সময় মানে রোজার মধ্যে, এখন তো রোজা চলতেছে, তো মানে আমরা ফুটবল খেলতাম, মানে আমার সবচেয়ে প্রিয় খেলা হচ্ছে ফুটবল আর ক্যারাম, তো মানে জ্যোৎস্নার আলোতে আমি রাত্রে ফুটবল খেলছি। চক আছে, বিশাল চক, খালি পতির জায়গা আছে, মানে বিশাল মাঠ, ওই জায়গাতে আমরা রাত্রে যেয়ে ফুটবল খেলতাম, কারণ সারাদিন সবাই রোজা রাখতো, আমি তো রাখতাম না, মুসলমান ফ্রেন্ডরা রাখতো, এখন রাত্রে মানে আমাদের প্রচুর নেশা ছিল, ঠিক আছে, খেলতাম। পরে আস্তে আস্তে যাই হোক বাবা মা ভাই সবাই আস্তে আস্তে মানে দেখি যে আমি যে বাসা থেকে দিনে বেরোই, যে সকালবেলা বের হয় আর রাত্রে যে ফিরি, এটা অন্য চোখে দেখতেছে। পরে বাবা মা মানে মোটামুটি একটা আন্দাজ করে নিছে আর মানুষের কাছে যতটুকু শুনছে যে ও এখন আর ভালো পথে নেই, তো খারাপ পথে আছে, আর ও যেসব কাজকর্ম করতেছে এগুলো বৈধ না। দুদিন পরে মান সম্মানের টানাটা নিয়ে ও সমস্যা হবে, যা হয়েছে যেহেতু মানে যতটুকু শুনতে পারছে মানে ওগুলো মামুলি ব্যাপার স্যাপার শুনছে, মানে ভিতরেরটা শুনেনি।
আজকে আপনি যেগুলো বললেন সেগুলো আপনার বাবা মা জানে
না? এগুলো জানে না,
ইন ডিটেল জানে না, তার মানে এখন পর্যন্ত তারা পুরো বিষয়টা অবগত না।
অবগত।
আর আপনি প্রথম দিকে যখন বলছিলেন যে কোন বিবেকের তারণা থেকে এখানে এসছেন, সেখানে আপনি বলেছেন যে আপনার বাবা মার কাউন্সেলিং, এখন বাবা মার কথা চিন্তা করেই আপনি এখানে এসেছেন।
ওনারা যতটুকু বিষয় আমার সম্পর্কে জানে ওইটুকুর উপর বেস করে আমাকে যেসব কথাগুলো বলছে, আমার পুরো ডিটেলস শুনলে অত কথা বলতো না আমার বাবা মা।
কি বলতো আপনাকে, কি করতো?
আমার বাবা মা যেমন দেখা যায় যে আমি ইন্ডাস্ট্রিতে যে দেখা যায় যে দাদা টাদা তুলি, এটা কিন্তু একটা খারাপ কাজ, নিঃসন্দেহে একটা খারাপ কাজ। কারণ বাংলাদেশের কিন্তু মানে একটা ভিত কিন্তু একটা ইন্ডাস্ট্রি মানে শিল্প।
না সেটা শুনলে আপনার বাবা মা কি করতো?
তো বাবা মা দেখা যায় যে ওইভাবে কোনো রিয়াক্ট করতো না, কিন্তু আমি অনার করি এদিক থেকে যে আমি যত অপরাধী করছি বা যত কিছু ওনারা শুনছে, দেখা যায় যে অনেক পরিবারে অনেক ছেলের হাতে থেকে ফোন কেড়ে নেয়, যেটা চর দেয়, ঘরে আটকে রাখে, টাকা পয়সা দেয় না, খেতে দেয় না। আমার ক্ষেত্রে একটাও হয়নি, আমার সবই ছিল। আমাকে একটা কথা বলছে যে এই কাজটা করা ঠিক না, তোমার তুমি বলো যে তুমি কাজটা ঠিক করছো কিনা, আমি কোনো জবাব দিতে পারিনি।
আপনি যে এই যে অসহনীয় জীবন যাপন, এই যে জীবন আপনি বেছে নিলেন বা নিচ্ছেন, চাচ্ছেন না, তারপরে চলে যাচ্ছেন, আপনার কি মনে হয় রুট কজটা কি? কোন কারণে আজকে আপনি এই ধরনের একটা নিগৃহীত এবং প্রচন্ড রকম ঘৃণিত একটা জীবন এই জীবনের দিকে?
প্রথম কথা হচ্ছে আমি এই কাজের পিছনে জড়াইছি একটা ইচ্ছে হচ্ছে আমার অভাব ভালো লাগতো না, আমি দেখা যায় যে নিজের ইচ্ছা মতো আমি চলতে পারতাম না, প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ, যাকে নিজের চাইতে বেশি ভালোবাসি সে চলে গেছে যে কোনো কারণেই হোক বা যেটাই হোক। আর থার্ড কারণটা হচ্ছে একটার পর একটা স্টেপ, মানে একটা শেষ হওয়ার সাথে সাথেই যে একটু সময় নেয়া, একটা মানুষের সময় দেওয়া তা হয় নাই, কিন্তু মানে একটা শেষ হইতে হইতে আরেকটা স্টেপ চলে আসে,
মানে ভুলের মধ্যে জড়িয়ে গেছে, একটা অপরাধের মধ্যে জড়িয়ে গেছে,
মানে যে একটা থেকে উঠে আসা তা উঠে আসতে পারি নাই, বাট মানে নগদে জড়িয়ে গেছে একটা এরকম। তো এখন জানি না যে কি হবে সামনে, তবে আমি খুব মানে ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে আছি, যে আমার যে জীবনধারা বর্তমানে, আমার যে দুইটা বছর গ্যাপ গেল, 12 ইন্টারমিডিয়েট কমপ্লিট করছি, 14 এই সিজনে মানে এই সেশনে আমি যদি ভর্তি না হই আমার প্রাইভেট ছাড়া গতি নেই, অন্তত ডিগ্রিতেও আমি মানে।
আপনি তো এটা বুঝে গেছেন যে আপনি যে অর্থ রোজগার করেছিলেন সে অর্থ মোটামুটি 3-4 বার অনার্স করার মতো অর্থ, এবং এত অর্থ জোগাড় করার পরেও আপনি 2 বছর গ্যাপ চলে গেল আপনার, তার মানে আপনি এটা বুঝতে পেরেছেন যে এই পথে থেকে আপনার লেখাপড়া বলেন, ক্যারিয়ার বলেন, সুন্দর একটা জীবন বলেন, কোনো কিছুই হবে না, সব মাটির সাথে মিশে গেছে, দিস ইজ দ্য ফ্যাক্ট। এবং আপনার বয়স এখন কত? 22 বছর বলছিলেন, রাইট? 21 থেকে বয়স, ইউ আর টু ইয়াং, দেখতে সৃষ্টিকর্তার কৃপায় আপনি অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম, কিন্তু আপনার ভবিষ্যৎটা পুরোপুরি অন্ধকার আপনার সামনে। প্রিয় শ্রোতা, এই হচ্ছে ওর জীবনের অপ্রিয় সত্য, আমরা যতটুকু সময় পেয়েছি এই এই 2-2.5 ঘন্টার সময়ের মধ্যে একটা জিনিস খুব বেশি স্ক্রুটিনি করে তুলে নেওয়া সম্ভব হয়নি, এগুলো প্রত্যেকটা ঘটনাই অনেক বড় বড়, আমরা খুব ছোটো ছোটো করে লাস্টের দিকে এসে সাম আপ করার চেষ্টা করেছি, আমরা শুধু দেখতে দেখানোর চেষ্টা করেছি যে দারিদ্রতা হোক বা যেটাই হোক না কেন, সেই ফিলোসফিক্যাল যে দিকগুলো, ওর তো আরেক বড় ভাইও ছিল, সে তো এরকম অপরাধী হয়নি, ওর তো আরো অনেকেই ছিল আত্মীয় অনাত্মীয়, তারা তো অপরাধী হয়নি, ওর ভিতরে একটা ছোটকাল থেকে একটা টেন্ডেন্সি ছিল, দারিদ্রতা ওর ভালো লাগতো না, এই ভালো না লাগার জায়গাটাতে এক ধরনের সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দরকার ছিল, যে এটা তোমার বাবার সামর্থ্য এতটুকু, এর চেয়ে বেশি কিছু করা সম্ভব নয়। এই সাইকোলজিক্যাল ট্রিটমেন্টটা অনেক সময় পরিবারে ঠিক মতো হয় না, যেটা আমাদের সাইকিয়াট্রিস্ট যিনি আছেন তার সঙ্গে আমরা এখন কথা বললে হয়তো বুঝতে পারবো। 1-2 নম্বর যেটা, সেটা হচ্ছে ওর ফ্রেন্ড সার্কেল, ওর যে ফ্রেন্ড সার্কেল সাথে মিশেছে সেই ফ্রেন্ড সার্কেল থেকে একজন প্রথম ওর মনের ভিতরে একটা অবিশ্বাস ঢুকিয়ে দিয়েছিল ওর প্রেমিকা সম্পর্কে, এবং সেটার শেষ পর্যন্ত ফুলে ফেপে কত বড় একটি জায়গায় এসেছে, এবং আজকে যে ঘটনাগুলো একের পর এক ঘটে গেছে সেটার পিছনে যে ওই ঘটনাটাও অনেকখানি দায়ী সেটা কিন্তু আমরা দেখেছি। এবং তৃতীয় যে স্টেপের কথাও বললো, যে এক সময় যখন আপনি অপরাধের মধ্যে চলে যাবেন, সেই অপরাধ একটা অপরাধ শেষ করার পরে যদি আপনার মনে হয় যে আমি ফিরে আসবো, কিন্তু সেই ফিরে আসার জায়গাটা আপনাকে ফিরে আসার মতো সময় দেবে না, স্পেস দেবে না, কারণ একটা অপরাধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি আরেকটা অপরাধের মধ্যে চলে যাবেন। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের এই মুহূর্তে আমাদের নিয়মিত এক্সপার্ট যিনি রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করব, এবং তার কাছ থেকে আমরা মূল্যবান মতামত জানব। তবে তার আগে আমরা কম্পিউটারের কাছ থেকে জেনে নেব SMS পোলের রেজাল্ট। চলুন দেখি কম্পিউটার কি বলছে।
Yes. 7%, no 6%, no only 7%.
কম্পিউটার বলছে 87% ইয়েস এবং 6% হচ্ছে নো, 87% ইয়েস, 6% হচ্ছে নো, এবং বাকি যেটুকু রয়েছে তারা হচ্ছে নো কমেন্টস। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে মূল্যবান মতামত জানিয়ে দেবার জন্য। প্রিয় শ্রোতা, আমরা এই মুহূর্তে যোগাযোগ করছি আমাদের যিনি এক্সপার্ট প্যানেলে ছিলেন এতক্ষণ যাবত আমাদের অনুষ্ঠান শুনেছেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তার মতামত আমরা শুনবো। ডক্টর তাজুল ইসলাম, আপনি তো শুনলেন পুরো ব্যাপারটি, আপনার কি বলার আছে?
হ্যাঁ, আমি শুভ কিছু অশুভ কাহিনী শুনলাম। আমি আমরা প্রত্যেকটি ঘটনার ক্ষেত্রে যে কয়েকটা জিনিস লক্ষ্য করি সেটা পুনরাবৃত্তি হচ্ছে একই রকমের ঘটনা। আমাদের সবাইকে কয়েকটা জিনিস বোঝার জন্য আমি এখানে একটু লক্ষ্য করতে অনুরোধ করবো। সেটা হচ্ছে যে আমাদের মানুষের ভিতরে অনেক কুপ্রবৃত্তি থাকে, খারাপ প্রবৃত্তি থাকে, আবার শুভ প্রবৃত্তিও থাকে, কিন্তু কোন প্রবৃত্তিটা বেশি সক্রিয় হবে, কাজ করবে, এটা কিন্তু অনেক পরিবেশের উপর নির্ভর করে। বিশেষ করে আমরা বলি যে অসৎ সঙ্গ অল্প বয়সে আশেপাশে যে সমস্ত ছেলে মানে পিয়ার গ্রুপ যেটা করে সঙ্গীর সাথে যেটা থাকে, সেই সাথীটা কোন গ্রুপের কোন নৈতিকতার কোন চরিত্রের স্বভাবের ধরনের, এটা ইম্পর্টেন্ট। যে মেয়েটার সঙ্গে শুভ সম্পর্ক ছিল সেই সম্পর্কটাকে খুব খারাপ পর্যায়ে নিয়ে গেছে বা সেখান থেকে তাকে সরিয়ে নিয়ে এসেছে এই যে তার পিয়ার বা সঙ্গীর সাথী গ্রুপটা, অত্যন্ত বারে বারে তারা তাকে সেখান থেকে নিয়ে এসেছে, অথচ ওখানে মেয়েটার কেমন কোন ত্রুটি ছিল দোষ ছিল সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করি না। কিন্তু কেন সে খারাপ কথা করলো, কেন সে সম্পর্কটা ভাঙলো, শুধু বন্ধুদের প্ররোচনা বা বন্ধুদের খুব পরামর্শ এরকম ক্ষেত্রে, এটা তো ছোটখাটো জিনিস যে এটা করলো। আমরা আরো জানি যে বন্ধুদের প্ররোচনায় খুব খারাপই করে, যেটা পরবর্তী পর্যায়ে দেখে আরো দেখা যেতে তার ক্ষেত্রে বা মাদকাসক্ত হয়। তা আমরা যেটা সবার দিকে নিয়ে নজর রাখতে বলবো যে শুভর ব্যাপারে, শুভর নিজের ব্যাপারে তরুণ তরুণীরা যেমন আছে এবং আমাদের যারা মুরব্বী আছে তারা যেটা লক্ষ্য রাখবে সবসময়, আমরা প্রতি অনুষ্ঠানে যেটা বলতে চেষ্টা করি সেটা হচ্ছে কোন পরিবেশে আমার ছেলে মেয়েগুলি মানুষ হচ্ছে। পারিবারিক পরিবেশটা আমরা অনেক ক্ষেত্রে বলছি পারিবারিক পরিবেশটা গুরুত্বপূর্ণ, একই সঙ্গে তার যে সামাজিক পরিবেশ যে বন্ধুদের সঙ্গে সঙ্গীর সাথীদের সঙ্গে চলতেছে সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ। আর আজকাল আমাদের সমাজে আমাদের পরিবেশটা খুবই বৈরি পরিবেশ হয়ে গেছে, খুবই খারাপ পরিবেশ হয়ে গেছে। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যার যেখানে বাঁচাচ্ছি বা তারা তাদের সঙ্গে মিশতেছে আমরা নিজেরাই জানি না সেটা কত ভয়াবহ ধরনের খারাপ পরিবেশ হতে পারে। অতএব সেই পরিবেশের দিকে যদি আমরা নজর না দিই তাহলে কিন্তু ওই যে বললাম যে শুভ প্রবৃত্তি না অশুভ প্রবৃত্তি জয়লাভ করবে বা কোনটা বেশি কার্যকর হবে, কোনটা তার ব্যক্তিত্বের ভিতরে প্রকাশ পাবে সেটা নির্ভর করে সামাজিক পরিবেশের উপর। সেটার কারণে সে নষ্ট হয়ে গেছিল এবং সর্বশেষে সে কি করলো, পরবর্তী পর্যায়ে ওই মেয়েটা তো আত্মহত্যা করলেই, আমি জানি না মেয়েটা আত্মহত্যার পিছনে ইমোশনাল কারণটাই বেশি কারণ দাঁড়িয়ে থাকতে পারে, কারণ বাড়াবাড়ি যতটুকু করা হয়েছে তা তো মেয়েদের পক্ষে যতটুকু না করা হয়েছে তাদের পক্ষ থেকে বেশি করা হলো। এই যে নষ্ট হয়ে গেছে বা সামাজিক শুভ প্রবৃত্তি গুলি তৈরি হয়নি শুভের ভিতরে, এটা ঘটনা থেকে প্রমাণিত হলো এবং সেটা আরো লালন হয়েছে, আরো পালন হয়েছে ওই ওই একই পরিবেশের মানুষ হতে গিয়ে, এবং যার ফলে সে আরো খারাপ হতে চলে গেল। পরবর্তী পর্যায়ে তার বন্ধু যে আরেকটা প্রেমিকার সঙ্গে সম্পর্ক করে সেখানে বন্ধু প্রতারিত হয়েছে, কিন্তু সামান্য কিছু প্রতারণা কিছু টাকা খাওয়া বা ব্যাপার স্যাপার নিয়ে একটা মেয়েকে খুন করে ফেলাটা এটা কিন্তু খুব বেশি স্বাভাবিক পর্যায়ের মেয়েকে ফেলানো যায় না। মানুষ খুন করাটা তাকে অপদস্থ করতে পারতো বা তাকে মা মেয়ে আহত করতে পারতো বা অন্যভাবে তাকে অপমানিত করতে পারতো, কিন্তু এই যে সামান্য কিছু টাকা বা প্রতারণা করছে অভিযোগের একেবারে খুন করে ফেলতে হবে, এই যে মনোবৃত্তি, এই যে মানসিকতা, এই মানসিকতা গুলি তৈরি হয় ওই যেটা বললাম যে তরুণ তরুণদের সামাজিক পরিবেশে যদি নৈতিকতা শিক্ষাটা ভালো না হয় অথবা তারা যদি মানব বৃত্তি গুলিকে শুভ বৃত্তি গুলিকে চর্চা করার সুযোগ না পায়, যদি খারাপ সঙ্গে থেকে 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 খারাপ এবং অশুভ চিন্তাগুলি বেশি প্রকট থাকে তাহলে কিন্তু এরকম হয় যেটা একটা তাদের ক্ষেত্রে সেটা হচ্ছে। যে কোনো ক্রাইমকে যদি আমরা প্রতিরোধ করতে চাই তাহলে আইনগতভাবে এবং সামাজিকভাবেই ব্যবস্থা থাকতে হবে এমনভাবে যে সেই অন্যায় যা সেই পাপ বা সেই অপরাধের বিরুদ্ধে তাৎক্ষণিক এবং কার্যকর কোনো ব্যবস্থা থাকবে। কিন্তু এই যে শুভ বা তার বন্ধুরা মিলে এই অপরাধগুলো করে যাচ্ছিল সমাজের দিক থেকেও যেমন কোনো তেমন প্রতিরোধ পায় নেই এবং আইনগতভাবেও তেমন কিছু আমাদের সক্রিয়ভাবে আইন আজ এগিয়ে আসতে পারেনি, এই ব্যবস্থাগুলির কারণেই এই অপরাধের প্রবণতাগুলি বেশি বাড়ে এবং পরবর্তী পর্যায়ে শুভ যে একটু ভালো দিকে এসেছে সেটাও কিন্তু লক্ষ্য রাখবেন, ওই অপরাধের পরিণতি দেখে দিয়েছে। সে যখন দেখলো নির্মম ভাবে তাদেরই যারা এই কাজে লিখিত থাকে তারা নিজেরা নিজেরা নির্মম ভাবে আহত হয়, নিহত হয়, নিষ্ঠুর ভাবে একজন আরেকজনের উপর মারামারি করে, অর্থাৎ খারাপ পরিণতিটা কিন্তু তারা দেখে তারপরেই আত্মবৃদ্ধি হচ্ছে। কিন্তু অপরাধীরা নিজেদের খারাপ পরিণতি এইভাবে দেখবে কেন? তারা যদি সামাজিক বা আমাদের রাষ্ট্রীয় আইনের কাঠামোর দিক দিয়ে যদি এই অপরাধের জন্য যে শাস্তি হয় বা তার জন্য যে প্রায়শ্চিত্ত করতে হয় সেই কথাটা যদি নৈতিকভাবে সামাজিকভাবে আইনগতভাবে আমরা প্রতিষ্ঠা করতে পারতাম, তাহলে কিন্তু আরো আজ থেকেই এই শুভরা এই সমস্ত পথ থেকে চলে আসতে পারতো। তাহলে আমাদের শেষ কথা হচ্ছে যে সমাজের আইনের কাঠামোটাকে আরো সফল করতে হবে। যারা দুর্বল, ওই যে মেয়েটাকে মারলো তার হয়তো গরিব ছিল, দরিদ্র ছিল, দুর্বলের উপর অত্যাচার করলে, দুর্বলকে হত্যা করে ফেললে, খুন করে ফেললো, আর কোনো শাস্তির ব্যবস্থা হয় না, সেক্ষেত্রে যদি সমাজ বা রাষ্ট্র এগিয়ে নিয়ে আসে তাহলে কিন্তু শুভরা এরকম অশুভ কাজ বেশি করতে থাকবে। আর শুভ সর্বশেষে যে আত্মপলব্ধি হয়েছে সেটা হয়তো অনেক দেরি হয়ে গেছে তার জন্য, কিন্তু এখনো যদি সে সত্যি সত্যি আত্মপলব্ধি করে থাকে যে এগুলো অত্যন্ত নিষ্ঠুর ধরনের কাজ করা হয়েছে, খুব সামান্য কারণে অনেক বড় ধরনের অন্যায় অপরাধ গুলি তারা করেছে, সেগুলো যদি তার ইমনিতে আত্মপলব্ধি হয়ে থাকে তাহলে সেই তার চৈতন্য মনোজগতে যে পরিবর্তনটা এসেছে সেই পরিবর্তনটাকে সে তাকে স্থায়ী রূপ দিতে হবে, কাজে লাগাতে হবে। যদি সেটা করতে হবে তাকে কিন্তু একটা সামাজিক যে জীবনযাপন, ধর্মীয় এবং নৈতিক যে জীবনযাপন সেই জীবনযাপন দ্রুত চলে আসতে হবে। অপরাধ জগতে চলে গেলে সেখান থেকে ফিরে আসা একটা কঠিন হয়, কিন্তু তারা যদি হঠাৎ করে চলে আসে এবং যদি নিজেকে পরিপূর্ণ এবং স্বাভাবিক যে সামাজিক এবং নৈতিক জীবন সেই জীবনের সঙ্গে নিজেকে ভালোভাবে আবার পুনঃপ্রতিষ্ঠা করতে পারে, তাহলে হয়তো তাকে তার ওই কিছু টানটা তার অপরাধ জগতের যে অন্ধকার জগতের যে টানটা সেটা দ্রুত চলে আসবে। অর্থাৎ এই জন্য তাকে দৃঢ় মনোবল নিয়ে চলে আসতে হবে, কারণ তাকে তার ওই অতীতের কাহিনী বা তার যে অপরাধ জগতে যে লোকগুলি আছে তারা তাকে বারবার বিভিন্নভাবেই তাকে টানতে থাকবে ওই আবার অন্ধকার জগতে ফিরে যাওয়ার জন্য। অর্থাৎ তাকে আরো খুবই সতর্ক মনোভাব নিয়ে এবং অত্যন্ত নৈতিক চেতনা সম্পূর্ণ মানুষ হিসেবে তাকে ভালো মনোভাব নিয়ে সে যদি আমাকে এই জগতে আলো জগতে বা শুভ জগতে ফিরে আসে তাহলে তার নামের প্রতি তার মানে যথাযথতা হবে। আমরা আশা করি শুভ অশুভ কাজ থেকে শুভ পথে ফিরে আসবে।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান মতামত সবসময় আমাদেরকে ঋদ্ধ করে।
জি আপনাকে ধন্যবাদ।
জি অনেক ভালো থাকবেন আপনি। আমরা ছোট্ট একটা ব্রিদিং এ স্পেস নিতে চাই যাহা বলিব সত্য বলিবতে। এই হচ্ছে শুভর জীবনের অপ্রিয় সত্য। একটু পরে আমরা ফেসবুক এবং SMS ইমেইলের কমেন্টস গুলো নিয়ে ফিরে আসবো। আমরা ছোট্ট একটা ব্রিদিং এ স্পেস নিচ্ছি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব।
আমরা অনেক অনেক কমেন্টস পেয়েছি ফেসবুক থেকে, SMS থেকে এবং একই সাথে ইমেইল থেকে। কিছু কমেন্টস আপনাদেরকে পড়ে শোনাতে চাই এবং এই কমেন্টসের পরবর্তীতে আমি যোগাযোগ করব আমাদের অতিথি শুভর সঙ্গে। মঞ্জু লিখেছে, পুলিশকে দেয়া উচিত, এদের কারণেই আমাদের এত বদনাম। কৃষ্ণ লিখেছে, কাউকে মেরে ফেলার পর ক্ষমা চেয়ে কি লাভ। হাবিবা লিখেছে, ভাইয়া গল্পটি শুনে খুব কষ্ট পাচ্ছি। আসাদ লিখেছে, গল্পটি বিশ্বাস করার মতো নয়। ইশতিয়াক লিখেছে, এদের মুখে থুতু মারা উচিত। মহিউদ্দিন লিখেছে, মানুষ মেরে জুতো দান করছে। নাসির লিখেছে, আমার গার্লফ্রেন্ড আমাকে ভুল বুঝে চলে গেছে, ওকে একটু বলে দাও আমি ওকে অনেক ভালোবাসি। হামিদ লিখেছে, আপনি কাজটি একদমই ভালো করেননি, আপনার ক্ষমা পাওয়া উচিত না। মনির লিখেছে, গল্পটি শুনে আমার নিজের গার্লফ্রেন্ডের কথা মনে পড়ছে, ও আমাকে ছেড়ে চলে গেছে। ইসমত লিখেছে, মেয়েদের পুরোই ছেলেদের হাতের মোয়া বানিয়ে ফেলেছে, আবার বড় মুখ করে কথাও বলতে এসছে। শুভর এই যে কমেন্টসগুলো আপনার সম্পর্কে এসছে এবং এর চাইতে তুচ্ছ তাচ্ছিল্য করে অনেক অনেক কমেন্টস আমরা পেয়েছি, আপনার কি বলার আছে লিসনারদের উদ্দেশ্যে?
আমার কিছু কথা বলার আছে মানে শ্রোতাদের উদ্দেশ্যে, যে আমি প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছি, ঢাকা শহরে এসে আমি আজকে আমি আমার জীবনের অপ্রিয় সত্য কথাগুলো আমি বললাম এবিসি রেডিওতে। তো আমার কিছু কথা আছে যা না বললেই না, যে চকচক করলে শোনা হয় না, সামনে যা দেখবেন হয়তোবা সেটা গোল্ড নাও হতে পারে, তো সামনে সেটা হারিয়েও যেতে পারে। তো বেঁচে থাকা মানে ভালো থাকা না, এর জন্য কিছু স্পেশালিটি দরকার হয়, কিছু সাপোর্টের দরকার হয়, পায়ের নিচে কিছু মাটি দরকার হয়। আমার জায়গা থেকে হয়তোবা আমি যদি এইসব কাজে না জড়াইতাম আমার সবই ছিল, ভালো ছিলাম অনেক, বাট আমার এখন বর্তমান যে লাইফটা, এই লাইফের সাথে ওই লাইফটা একদমই যায় না। আমার বর্তমান মানসিকতা অনেক গাঢ়, আমি অনেক গভীরে চিন্তা করি। তো আমি যা করছি আশা করি এরকম কেউ করবেন না, কারণ এটাকে জীবন বলে না, এটাকে অন্য ধরনের একটা জীবন বলে যা পশুর জীবনের চেয়েও খারাপ। তো আমি নিজেকে পশু বললে এটা ঠিক হবে কিনা জানি না, তবে এর চেয়েও খারাপ যদি কিছু থাকে আমি নিজেকে দাবি করি। তো আমার লাইফটা এই জায়গাতেই হয়তোবা শেষ না, আমি অনেকদিন বাঁচবো। আমি জানি না যে আমার কথা শুনে আপনাদের কেমন লাগবে, তবে আশা করি আমার কথাগুলো মাথায় রাখবেন, যে এরকম করাটা হয়তোবা ঠিক না, কারণ বাসায় যদি সবকিছু আপনি সাপোর্ট পান হয়তোবা একটু অভাব থাকবেই, সবসময় ফুলফিল ভাবে বাঁচা যায় না।
রাইট, সেই উপলব্ধিটা আপনার 21 বছরে হয়েছে। আমি ঠিক সেটাই বলছিলাম যে ক্লাস ফাইভে যখন পড়লেন ওই যে 5 টাকার মার্বেল এনে দিলেন, ওই সময়টাতে যদি উপলব্ধিটা হতো, ওই সময়টাতে যদি ফিলটা করানো যেত যে এই 5 টাকা এটা খুবই গুরুত্বপূর্ণ টাকা এবং এই টাকাটা এভাবে অপচয় করো না, কারণ তোমার ফ্যামিলিতে 5 টাকার ভূমিকাটা অনেক অনেক বেশি। কোনো কোনো ফ্যামিলিতে 5 টাকা একদম মামুলি টাকা, কিন্তু তোমার ফ্যামিলিতে 5 টাকার গুরুত্বটা অনেক বেশি। এটা যদি খুব সুন্দর করে আপনার মাথাতে ভালো করে ঢুকিয়ে দেওয়া যেত, তাহলে আজকে হয়তো বা এই শুভকে আমরা পেতাম না।
আর আমার বাবা মা, ওনাদের উদ্দেশ্যে আমি দুটা কথা বলতেছি, যে আমার মাথার উপরে ছাতা হচ্ছে আমার বাবা মা। ওনারা চলে গেলে আমার চাইতে কষ্ট হয়তো আর কেউ পাবে না, অ্যাকচুয়ালি আমি আসলে ওনাদের সন্তান, তো এই জন্য কষ্টটা হবে না, কিন্তু ওনারা আমার বন্ধু ছিল, আমার একদম ফ্রেন্ডলি বন্ধু ছিল, যে কারণে সবচাইতে কষ্টটা হবে, কারণ আমার সবসময় সুখে দুঃখে পাশে ছিল ওনারা। আমার যখন ভালো না লাগতো আমি মায়ের কোলে এসে শুয়ে পড়তাম, যে মা ভালো লাগতেছে না, মা মাথায় হাত বুলিয়ে দিত, কি এসে বাবা জিজ্ঞেস করতো, কিন্তু আমি বলতে পারতাম না, ওইভাবে একটা মন খুলে কথা বলা আমি পারতাম না। তো ওনারা যত কথা আছে সব বলতো, আমি যদি পারতাম, আমার যদি ক্ষমতা থাকে মানে সামনে হয় বা এখনো যদি পাই সুযোগ পাই, স্বর্ণ দিয়ে থালা বানিয়ে আমার মা বাবা নিয়ে ভাত খাওয়াবো।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের শুভর জীবনের অপ্রিয় সত্যগুলো, এবং শুভর জীবনের অপ্রিয় সত্য কারো জীবনে সত্য হয়ে ধরা না দেখ। আমরা চাই একটা অপ্রিয় সত্যের যে রকম সকম, অপ্রিয় সত্যের যে তীব্রতা ভয়াবহতা, সেটা জেনে আপনি সচেতন হন, তাহলেই আমরা বলতে পারবো যাহা বলিব সত্য বলিব সাকসেস। প্রিয় শ্রোতা, আপনি যদি আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের সামনে স্বীকার করতে চান, কি ভুল করেছিলেন, কেন করেছিলেন এবং কি হয়েছিল তার পরিণতি, তাহলে আপনি আসতে পারেন আমাদের এখানে। এবং এছাড়াও আপনি চাইলে মেইলের মাধ্যমে, আপনি চাইলে চিঠি লিখে আপনি কনফেস করতে পারেন। আমাদেরকে মেইল করার ঠিকানা হচ্ছে jbsb8920@gmail.com। আমি আবারও বলছি jbsb8920@gmail.com, অথবা আপনি চিঠি লিখতে পারেন, চিঠি লিখবার ঠিকানা হচ্ছে যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। আমাদেরকে একটি বন্ধু মেইল করেছিলেন গত সপ্তাহে, চলুন আমরা আর্য সুমনের কাছ থেকে তার মেইলটি শুনি এবং তার জীবনের অপরাধগুলো কি ছিল, কি বিষয়ে তিনি কনফেস করছেন।
যাহা বলিব সত্য বলিব।
আমি সোহান, মাত্র 1 বছর বয়সেই আমার বাবা মারা যায়। আমার আর্থিক অবস্থা যথেষ্ট ভালো থাকার পরও আমার মার আবার বিয়ে হয়। আমি ছোটবেলা থেকে কিছুদিন দাদার বাড়ি, কিছুদিন নানার বাড়ি, এভাবেই বড় হয়েছি। নানার বাড়ি থেকে রাগ করে দাদার বাড়ি, আবার দাদার বাড়ি থেকে রাগ করে নানার বাড়ি, এই ছিল আমার দৌড়। ভুল করে নানিকে অসংখ্যবার মা বলে ডেকে মামাদের মার খেয়েছি। আমার মার উপর আমার ছিল খুব রাগ, উনি আমাকে অসংখ্যবার তার নিজের কাছে রাখতে চেয়েছেন এবং ওই বাবাটিও আমার সাথে যোগাযোগ করেছেন অনেকবার। আমি প্রতিবারই তাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছি। কিছুদিন আগে আমার ওই বাবাটি মারা যায়। উনি মারা যাওয়ার পর আমি খুবই কষ্ট পেয়েছিলাম। আমার খারাপ ব্যবহারের জন্য আমি খুবই অনুতপ্ত। আমার মায়ের ওই পরিবারে একটি ছোট বোন আছে। আমি অভিভাবক ছাড়া যেভাবে বড় হয়েছি, আমি চাই না আমার ছোট বোন ওইভাবে বড় হোক। আমার মা এবং ছোট বোনের সাথে থাকতে চাই আমি।
যাহা বলিব সত্য বলিব।
অনেক অনেক ধন্যবাদ সুমন আমাদেরকে মেইলটি পড়ে শোনানোর জন্য। প্রিয় শ্রোতা, আমরা বিশ্বাস করি এই বন্ধুটির মতো করে ভুল যদি আপনার জীবনে না আসে, তাহলেই যাহা বলিব সত্য বলিব সাকসেস হবে। আজকের মতো যাহা বলিব সত্য বলিব শেষ করতে চাই। যাবার আগে একটি কথা বারবারই বলতে চাই, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। প্রত্যেকটি মানুষের জীবনেই ভুল থাকে, প্রত্যেকটি মানুষের জীবনেই অপরাধ থাকে, এবং সেই ভুল ও শুদ্ধ আমাদের জীবনে যে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে, মানুষ হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে ভুল থেকে বের হয়ে এসে শুদ্ধের দিকে ধাবিত হওয়া। এবং সেজন্য এই সব জীবনের অপ্রিয় সত্যগুলো আমাদেরকে অনেক অনেক বেশি সচেতন করে, এই অর্থে যে ভুল করলে অপরাধ করলে কোনো ক্ষমা পাওয়া যায় না। প্রিয় শ্রোতা, আপনার সেই বিবেকহীনতার জায়গাটিতে আমরা যদি আঘাত করে বলতে পারি বিবেকবান মানুষ হওয়াই মানুষের জীবনের অন্যতম সফলতা, তাহলেই আমরা বলতে পারবো আমাদের যাহা বলিব সত্য বলিব সাকসেস। আজকের মতো শেষ করছি যাহা বলিব সত্য বলিব। আগামী রবিবার আরো একজন বন্ধুকে সাথে করে নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন। আর জি কিবরিয়া, আর জি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু, সবার পক্ষ থেকে শুভ রাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন, আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে, তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
This track was downloaded from FusionBD.com.